এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
আব্বু, ওঠো না। আরে ওঠো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আজ তো সোমবার, গান তো শুনবো না?
ও হ্যাঁ, তাই তো, 11টা বেজে গিয়েছে। চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো? আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? কথা দিয়েছিলাম ফিরে আসব, যথারীতি ফিরে এসেছি স্বাধীন মিউজিকের নিয়মিত আয়োজন হরর পডকাস্ট শো ভূত গল্পের। আজকের 76তম এপিসোডে ঘড়িতে দেখতে পাচ্ছি সময় রাত বেজে 11টা। শুরু হয়ে গেল ভূত গল্পের নিয়মিত আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আর সাথে আছি আপনাদের অতি পরিচিত কণ্ঠস্বর চিন্ময় দাস এবং আমাদের ভূত গল্পের ডিরেক্টর সাজ্জাদ হোসেন অভিভাই। পুরোটা সময় জুড়েই আমরা থাকবো দুজনে আপনাদের সাথে, এবং আপনাদের সাথে চমৎকার আরেকটা হরর এক্সপিরিয়েন্সের জার্নি শুরু করতে যাচ্ছি আজকের 76তম এপিসোডের মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, আজকের 76তম এপিসোডে পুরো ঘটনাটাই সাজানো হয়েছে, কিন্তু আপনাদের ইমেইল এবং প্লাস একটা অডিও ক্লিপ আমরা পেয়েছি আমাদের একজন বন্ধুর কাছ থেকে। তো সেই অডিও ক্লিপ প্লাস আপনাদের অনুরোধে আকাশ আহমেদ ভাইয়ের হাসপাতাল, পরিত্যক্ত হাসপাতাল রহস্যের যে শেষ বা অন্তিম পর্বটি আপনারা চেয়েছিলেন, সেটাই আজকে আমরা শেষ করব। পাশাপাশি আরেকটা নতুন ঘটনা নিয়ে আমরা হাজির হব। ঘটনাটি পাঠিয়েছেন আমাদের নতুন বন্ধু রোদেরা রিদা। তিনি আমাদের কাছে প্রথম ঘটনা পাঠিয়েছেন, তার একটি অ্যাডভেঞ্চারের ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনা আমরা শেয়ার করব। পাশাপাশি আপনাদের অনেকেরই কিন্তু সেই 74তম এপিসোডের পর থেকে রিকোয়েস্ট ছিল যে লেখক রিয়াজ রাজের ডাকিনী বিদ্যার শেষ অংশটুকু শোনানোর জন্য। তো বন্ধুরা, তাদের জন্যই আজকে মূলত আমরা ডাকিনী বিদ্যার শেষ অংশটুকু শেষ করব। তো এই জন্য লেখক রিয়াজ রাজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সময় মতো ঘটনাটা আমাদের কাছে আসলে পাঠিয়ে দেওয়ার জন্য। তাছাড়া উনি কিন্তু কমিটমেন্ট করেছেন যে আপনাদের জন্য সামনে আরো অনেক কিছু হরর এবং থ্রিলিং এক্সপিরিয়েন্সের ঘটনা আপনাদের জন্য তিনি আমাদের কাছে শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন ছিলেন এই পুরো একটা সপ্তাহ জুড়ে জানাবেন আমাদেরকে। আমাদের নতুন বছরের নতুন মাস, নতুন মাসের আমরা আজকে মধ্যবর্তী অবস্থানে আছি, এবং লাকিলি আজকে জানুয়ারি মাসের 15 তারিখ, 76তম এপিসোড শুরু হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে, মানে আমাদের হ্যাপি নিউ ইয়ারের দিনে। আপনাদের মনে আছে আমরা 74তম এপিসোড দিয়ে যাত্রা শুরু করেছিলাম আমাদের ভূত গল্পের এই নতুন বছরের আয়োজনে। তো বন্ধুরা, সবসময় আপনাদের পাশে পেয়েছি, সবসময় আপনারা ছিলেন, এবং আমরা বিশ্বাস করি আপনারা এখনো আমাদের সাথে আছেন এবং ভবিষ্যতেও এই লম্বা জার্নিতে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেলি তাই না? আসলে ঘটনাটা হয়েছে কি, যে আপনাদের সাথে আড্ডা দিতে কিন্তু ভালোই লাগে, সবসময় আড্ডা দেওয়া হয়ে ওঠে না, সবসময় সেই সময়টাও আমাদের হয়ে ওঠে না, কারণ আমরা আমাদের জায়গা থেকে অনেক অনেক ব্যস্ত। কিন্তু তো অনেকেই আমরা অপেক্ষা করে থাকি যে সপ্তাহে সেই সোমবার কবে আসবে, কবে, কখন এবং কিভাবে রাত 11টা বাজবে এবং কখন ভূত গল্প শুরু হবে। তো বন্ধুরা, অপেক্ষার পালা শেষ, শুরু হচ্ছে আজ 15 জানুয়ারি 76তম এপিসোড ভূত গল্পের অনলি অন স্বাধীন মিউজিকে আপনাদের জন্য। তো সরাসরি চলে যাবো, আজকে প্রথমে শুরু করবো একটা অডিও ক্লিপ দিয়ে। আর বন্ধুরা, অনেকেই কিন্তু আমাদের কাছে অডিও ক্লিপ পাঠিয়েছেন, লিখাও পাঠিয়েছেন, এবং পাশাপাশি আমাদের কাছে ফোন লাইভে কিন্তু জয়েন করার জন্য অনেকেই শিডিউল করে রাখছেন। আমরা প্ল্যান করছি যে আমরা ফোন লাইভ ট্রেনিং কিভাবে হাজির হবো, আর পাশাপাশি আমরা বলে রেখেছিলাম যে আমরা মাসের একটা এপিসোড, সেটা আপনারা আমাদেরকে সাজেস্ট করতে পারেন কোন এপিসোডটা। আমরা একটাই ঘটনা রাখবো, সেই ঘটনাটা হবে একটু লং, একটু লং বলতে বেশি লং, যেমন ধরুন আমাদের টার্গেট আছে প্রায় আমরা সুবহে সাদিক মানে ফজরের আগ পর্যন্ত আমরা এপিসোডটা কন্টিনিউ করব শুধুমাত্র আপনাদের জন্য, এবং প্লাস ওই রাতটা হবে একটা খুবই 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 হরাইবল নাইট, খুবই একটা এক্সপিরিয়েন্সের রাত হবে সেই রাতটা। তো বন্ধুরা আপনারা এই জন্য সার্চ করতে পারেন, পাশাপাশি আপনারা চাইলে আমাদের কাছে আপনাদের এক্সপিরিয়েন্সের ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। তো ঘটনাগুলো পাঠাতে হলে যা করতে হবে বেশি কিছু না, জাস্ট দুইটা কাজ করতে হবে, একটু মনে রাখবেন কাইন্ডলি। আমি একটু বলে দিই আপনাদের জন্য, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি মনে রাখতে হবে, হুইচ ইজ 01730178995। কাইন্ডলি মনে রাখবেন আপনারা, আমি আবার বলে দিচ্ছি 07301789995। পাশাপাশি আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের কাছে ইমেল করে আমাদের সাথে যুক্ত থাকতে চান, আপনারা কাইন্ডলি আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে পারেন, হুইচ ইস bhotbhut.golpo.acsowshow@gmail.com এই ঠিকানায়। পাশাপাশি আমি আসলে আরেকটা বিশেষভাবে থ্যাংক ইউ দিব আমাদের ফ্যান ফলোয়ার এবং আমাদের যারা লিসেনার্স আছেন, তারা অনেকেই কিন্তু আমাদেরকে আমাদের ফেসবুক যে পেজটা আছে আপনারা জানেন facebook.com/bhutgalpo.sadhin, এই পেজ থেকে কিন্তু অনেকেই আমাদের কে কমেন্ট করে জানাচ্ছেন, আমাদেরকে উড়িশ করে জানাচ্ছেন, অনেকেরই কিন্তু মেসেজ আমি দেখতে পাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ফেসবুক পেজে এভাবে আমাদের পাশে থাকার জন্য, কেননা এই ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনারা ভূতগল্পের নিয়মিত কিছু আপডেট, পাশাপাশি যে ঘটনাগুলো আপনারা পাঠিয়ে থাকেন সেই ঘটনার কিছু রেফারেন্স ডকুমেন্ট বা পিকচার রেফারেন্স হিসাবে বিভিন্ন কিছু আমরা ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করে থাকি আপনাদের জন্য। তো বন্ধুরা আমাদের ফেসবুক পেজটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন, হুইচ ইস facebook.com/bhutgalpo.sadhin, মনে থাকবে আপনাদের, আশা রাখছি। আর পাশাপাশি অবশ্যই অবশ্যই যারা এখনো স্বাধীন অ্যাপটি ডাউনলোড করেননি, অবশ্যই অবশ্যই সাজেস্ট করবেন স্বাধীন অ্যাপটি ডাউনলোড করার জন্য। স্বাধীন অ্যাপ ডাউনলোড করে পডকাস্ট সেকশনে যে ভূত গল্প প্রতি সোমবার ঠিক রাত 11টায়, পাশাপাশি সামনে আরো কিছু চমৎকার আয়োজন নিয়ে কিন্তু ভূত গল্প থাকছে এবং স্বাধীন থাকছে বরাবরই আপনাদের সাথেই, আমরা একসাথেই থাকবো, একসাথেই আমাদের চমৎকার একটা জার্নি নিয়ে আমরা নতুন বছরটা পার করবো আর একটা নতুন বছরের আগমনী বার্তায়। তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি ভূত গল্পের 76তম এপিসোড। সাথে আছি আপনাদেরই পরিচিত কণ্ঠস্বর চিন্ময় দাস। শুরু করছি আপনাদের আজকের 76তম এপিসোডের প্রথম ঘটনাটি পাঠিয়েছেন আমাদের কাছে অডিও ক্লিপ। তো বন্ধুরা চলুন শুনে আসি আমাদের প্রথম ঘটনাটি, পরপরই আমরা শুনতে পাবো আমাদের ইমেইলে পাঠানো ঘটনাগুলো। আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু কমেন্ট করতে থাকুন, আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে যাব শর্টলি। তো বন্ধুরা সে পর্যন্ত সবাই শুনতে থাকুন একসাথে সবসময় ভূত গল্প।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা ভূতের গল্প শুনবে, চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
বাবু তো
নমস্কার, এই পর্বে যথারীতি আপনাদের সঙ্গে আমি মুকুল। সালটা ছিল 2019-এর ডিসেম্বর। তো আমি রামপুরহাটের বাসিন্দা, আমাকে কাজের সুবাদে প্রতিদিন বর্ধমান অবধি যেতে হয় এবং রাতের ট্রেন ধরে আমি রামপুরহাট ফিরে আসি। তো এভাবে দীর্ঘদিন যাবৎ আমার কর্মস্থলে যাতায়াত চলছিল। তো সে বছর ডিসেম্বর মাস নাগাদ আমি একদিন খুব ভোরে উঠে বর্ধমানে বেরিয়ে যাই আমার কর্মস্থলে, এবং যথারীতি আসার সময় ট্রেন লাইনে ট্রেনের গোলমাল শুরু হয়, মানে গোলযোগ, ট্রেন লাইনের অনিয়মিত ট্রেন এবং ট্রেন ঠিকঠাক চলছিল না, যে কারণে আমি যে ট্রেনটিতে আসি সেই ট্রেনটি ঘুষকরা অবধি এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, যেখানে আমি প্রতিদিন রাত 7:30 বা 8:00 মধ্যে রামপুরহাট পৌঁছাই, সেখানে রাত 10:30 নাগাদ ঘুষকরায় তখনও দাঁড়িয়ে ট্রেনটি, এবং আমি স্টেশনে নেমে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এই ট্রেনটি কখন ছেড়ে যাবে রামপুরহাটের দিকে তার কোনো নিশ্চয়তা নেই, যেহেতু ট্রেন লাইনের কোথাও কোনো একটা ফাটল বা কোনো ট্রেন লাইনে কোনো গোলযোগ রয়েছে। তো বেশ হতাশ হলাম যে সারাটা রাত, আবার পরদিন সকালে অফিস রয়েছে, তো সারাটা রাত হয়তো ট্রেনের মধ্যেই এভাবে কাটাতে হবে, কিন্তু খুব অস্বস্তি হচ্ছে ট্রেনের মধ্যে দীর্ঘ সময় থাকতে, অফিস ফেরতে অবস্থায় ভিড় ট্রেনে, সবাই নেমে যে যার মতো প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে, কেউ বা বাস রুট ধরেও চলে যাওয়ার চেষ্টা করছে ওখান থেকে। তো তখন রাত এরকম 10:30 নাগাদ, তখন তো আর কোথাও যাওয়ার অবস্থা নেই, যেতে হলে অনেকটা আগেই বেরিয়ে গেলে হয়তো সুবিধা হতো, কিন্তু অত রাতে আর রিস্ক নেওয়ার সাহসও পেলাম না, তো যে জন্যে ট্রেন থেকে নেমে পড়লাম ঘুষকরা স্টেশনে। তো ঘুষকরা স্টেশনের ওয়েটিং রুম রয়েছে, তো বেরিয়ে ওয়েটিং রুমে গেলাম, তো যেহেতু ট্রেন গোলমাল সেহেতু ওয়েটিং রুমে বেশ ভিড়, যাত্রীদের ভিড়, অনেক যাত্রীরাই দেখছি সেখানে কেউ বেডশিট পেতে বা নিজের ব্যাগ মাথায় দিয়ে শুয়ে পড়েছেন। তো প্রথমত ডিসেম্বর মাস, বেশ ঠান্ডা, তো এই ঠান্ডায় আমার কাছে চাদর বলতে তেমন কিছুই ছিল না, গায়ে একটা হাফ হাতা হাতা কাটা সোয়েটার, এটাই ছাড়া আর সেই অর্থে শীতের বস্ত্র তেমন কিছুই আমার কাছে ছিল না, ফলে বেশ ঠান্ডা লাগতে লাগলো। তো চিন্তা করলাম এই ঠান্ডায় এক জায়গায় বসে থাকলে ঠান্ডাটা আরো বেশি জাঁকিয়ে ধরবে, বরং একটু হাঁটাহাঁটি করি প্ল্যাটফর্মের দিকে। তো আর একবার টিকিট কাউন্টারের ওখানে গেলাম, যে খোঁজ করার চেষ্টা করলাম যে ট্রেনটি কখন ছাড়বে। তো আমি স্টেশন মাস্টারের ওখান থেকে যে মেসেজ পেলাম তাতে তিনি পরিষ্কার বললেন যে ট্রেনটি মোটামুটি ভোর 4:00-4:30 আগে স্টেশন থেকে ছাড়ার কোনো চান্স নেই, মানে আপেও ট্রেন আসছে না, ডাউনেও কোনো ট্রেন যেতে পারছে না, যতক্ষণ না লাইন মেরামতি কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত ট্রেন ছাড়ার কোনো চান্সই নেই। ফলে বুঝতে পারলাম যে আজকের রাত এই ঘুষকরা স্টেশনেই কাটাতে হবে, এবং এখান থেকেই আমাকে পরদিন আবার অফিস করতে হবে কোনো রকমে। বাড়িতে একটা সকালে উঠে মনে মনে ভেবেই নিলাম যে কোনো টেলিফোন বুথ থেকে সকালে উঠে বাড়িতে একটা মেসেজ করব, জানিয়ে দেব যে এই অবস্থা, কারণ এই রাতে আর কোনো টেলিফোন বুথ সেখানে খোলা নেই। অ্যাকচুয়ালি মফস্বলের শহর, এই শহরে এত রাত মানেই বেশ শুনশান চারিদিকে। তো আমি স্টেশনে কিছুটা ঘোরাঘুরি করতে করতে স্টেশন থেকে নেমে এলাম নিচে, যে কতক্ষণ আর স্টেশনে ভালো লাগে, স্টেশনের থেকে নিচের দিকে নেমে গেলাম যে যদি কিছু খাবার দাবার পাওয়া যায়, কারণ ওই স্টেশনে একই জিনিস ঝালমুড়ি ছোলা সিদ্ধ ডিম, মানে এই এই জিনিস এগুলো আর ভালো লাগছে না, তো একটু বাইরে গেলাম যে যদি ভাত বা অন্য কিছু এই রাতে পাওয়া যায়, কোনো হোটেল বা কোনো কিছু যদি পাই, তো সেই আশা নিয়েই গেলাম। তো যে ঘুষকরা স্টেশন থেকে নেমে এদিক ওদিক চারিদিকে ঘুরে কোথাও কিছু পেলাম না, তা না পাওয়ার পরে তো একটু মনে হলো যে সারা রাত না খেয়ে থাকতে হবে, তো একটু আশপাশের দিকে যাই, আশপাশের দিকে যদি কোনো বসতি বা বাড়ি পাওয়া যায় সেখানে যদি এরকম বিপদের কথা বলে যদি কিছু খাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি একটু গ্যাস্ট্রিকের পেশেন্ট, কিছু না খেয়ে থাকলে তো আরো সমস্যা হবে। তো সেই মতো আমি গুসকরা স্টেশন থেকে বর্ধমানের দিকে, যে লাইনটা বর্ধমানের দিকে গেছে ওইদিকে কিছুটা হেঁটে ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা গেছে, মানে রেল ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে আমি চলে এলাম। অ্যাকচুয়ালি এই রাস্তাটা সোজা যে আবার মিশেছে গুসকরা, যে রাস্তাটা গুসকরা এবং বুধবুধ যে রাস্তাটা গেছে সেই রাস্তার সঙ্গে মিশেছে। তো ভাবলাম এই যেতে যেতে এই রাস্তার দিকেও যদি কোনো ধাবা পাই বা যদি কোনো বাড়ি সেরকম হয় তো সেখানে যে বলবো। তো এগিয়ে যাচ্ছি, চারিদিকে খুব নিস্তব্ধ। তা ঘুরতে ঘুরতে সেই যেটা বুধবুধের রাস্তা, ওই রাস্তার দিকে চলে এল। তো রাস্তার উপরে উঠলাম, উঠে দেখছি যে বেশ কয়েকটা দোকান মতো কিছু খোলা আছে। তো একটা দোকানে দেখছি যে রেস্টুরেন্ট টাইপের হয়তো ভাত টাত পাওয়া যাবে। তো সেই দোকানটাতে যে ওই রাতে জিজ্ঞাসা করলাম যে দাদা কিছু খাবার পাওয়া যাবে, তো ভদ্রলোক বললেন যে হ্যাঁ এখন শুধুমাত্র ডিম ভাত রয়েছে আর কিছু নেই, আপনি খেলে খেতে পারেন। তো সেখান থেকে ডিম ভাত খেলাম, ডিম ভাত খেয়ে আমি আবার বেরিয়ে এলাম যে স্টেশনের দিকে এবার যাই, যে দেখি কোনোভাবে যদি একটু শোয়ার বন্দোবস্ত কিছু করা যায়। তখন রাত ঘড়ির কাটা 12টা পার হয়ে গেছে। এবার আমি ওই রাস্তাটা ধরে সোজা আসছি, বাঁদিকে বিশাল একটা ধান কল রয়েছে। তো সেই ধান কলের পাশ দিয়ে লাল মাটির রাস্তা ধরে এগিয়ে আসছি। তো এগিয়ে আসার সময় হঠাৎ দেখতে পাচ্ছি ঠিক যেখান থেকে রাস্তাটা রেল ব্রিজের নিচ দিয়ে ক্রস করে গেছে, ওই রেল ব্রিজের মুখে একটা বিশাল বড় কালো একটা ষাঁড় দাঁড়িয়ে রয়েছে। তো আমি বেশ অবাক হলাম যে এই রাতে ষাঁড় আসবে কোথেকে এখানে। আর আমি একটু আগেই গেলাম, আধ ঘন্টা 40 মিনিট আগে গেলাম, তখন তো রাস্তা কিছু দেখিনি। তো মনে হলো যে ওই বলে না ধর্মের ষাঁড় কিছু ছাড়া থাকে শহরাঞ্চলের দিকে, এরকম কোন ষাঁড় হয়তো ওখানে দাঁড়িয়ে আছে। এবং অদ্ভুত ব্যাপার, আমি দূর থেকে দেখতে পাচ্ছি ষাঁড়টা পুরো রাস্তাটা জুড়ে দাঁড়িয়ে রয়েছে, মানে আমার যাওয়ার কোনো রাস্তা ওখান থেকে নেই, মানে ষাঁড়টা সরে না গেলে আমি রাস্তাটা ক্রস করে যেতে পারব না। তো আমি এগোচ্ছি আস্তে আস্তে, আমার মনে তখন কোনো কিছু সন্দেহ নেই আসেনি যে এটা কোনো অশরীরীর একটা রূপ হতে পারে, এমন কিছু আমি তখনও আমার মাথায় আসেনি। আমি ভেবেছি নর্মালি কোনো ষাঁড় হয়তো দাঁড়িয়ে রয়েছে। এবার আমি যতটা এগোচ্ছি অদ্ভুত ব্যাপার, আমার চোখের উপর যেন ভেসে আসছে ক্রমশ ষাঁড়টি আরো বড় হচ্ছে, আকৃতিতে যেন বড় লাগছে চোখের সামনে। তো আমি বেশ কিছুক্ষণ ওইভাবে ষাঁড়টির দিকে একঠায় তাকিয়ে এক পা করে হাঁটছি, হাঁটার গতিটা কিছুটা স্লো, মানে আস্তে করে হাঁটছি। তো আমি যতটা এগোচ্ছি আমি দেখতে পাচ্ছি ষাঁড়টা মুন্ডুটা নিচু করে দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি বুঝতে পারছি যে ষাঁড়টি সহজে সরবে না, মানে আমাকে হয় অন্য রাস্তা দিয়ে যেতে হবে বা ষাঁড়টি সরে গেলে তারপরে ওই রাস্তা ক্রস করে আমাকে যেতে হবে। তো আমি ওখানে কিছুক্ষণ সময় দাঁড়ালাম যে দেখি ষাঁড়টি সরে কিনা, কিন্তু না, রাস্তাটা জুড়ে ষাঁড়টি দাঁড়িয়ে আছে। অগত্যা আমি দেখলাম যে এই রাস্তা ক্রস করে যাওয়ার তো কোনো রাস্তা নেই, সুতরাং আমাকে এখান থেকে লাইনের উপরে উঠে যেতে হবে, রেল লাইনের উপরে উঠে যেতে হবে। রেল লাইনের উপরে উঠে লাইনের উপর দিয়ে আমাকে গুসকরা স্টেশনে পৌঁছাতে হবে। তো আমি সেই মতো ডান দিকটায় একটু টার্ন নিলাম, ডান দিকে ঘাস জঙ্গল রয়েছে, ছোট ছোট জঙ্গল আর ঘাস একটা মাঠ মতো রয়েছে, তার উপর দিয়ে আমি বেশ জোর পায় লাইনের উপরে ওঠার চেষ্টার জন্য মানে উঠবো এই একটা টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পরে আমি লাইনে উঠবো, উঠতে যাবো আর কি, নিচ থেকে উপরে উঠতে যাব। এই সময় আমার আচমকা মনে হলো যেন পেছন থেকে কেউ আসছে, আমার আমার মানে খুব দ্রুত গতিতে পেছনে আমাকে কেউ ফলো করছে। তো আমি ঘাড়ঘুরিয়ে হঠাৎ করে পেছন দিকে তাকালাম, পেছন দিকে তাকিয়েই আপনাদের কি বলবো, রীতিমতো আমার হাতটা খাঁচা ছাড়া হতাশা। আমি দেখছি আমার পেছনে শিং বাগিয়ে সেই ষাঁড়টি রীতিমতো টেড়ে আসছে, এবং ওই অন্ধকারের মধ্যে আমি দেখতে পাচ্ছি তার চোখ দুটো লাল যেন জ্বলছে, মানে কোনো লাল বাল্ব লাগানো দুটি চোখে, এরকম মনে হচ্ছে যে তার দুটি চোখ যেন জ্বলজ্বল করে জ্বলছে। আমি মানে আমার তখন সমস্ত শরীর দিয়ে রীতিমতো ঘাম ছুটছে, যে এবার আমি নিজেকে আর স্টেশন থেকে, তখন যে জায়গাটায় ঘটনাটা ঘটছে সেটা স্টেশন থেকে, ঘোষকরা স্টেশন থেকে মোটামুটি প্রায় 1 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। মানে আমি এখানে চিৎকার করলেও বা আশেপাশে জনবসতি বলতে তেমন কিছু মানে তেমন কি মানে কোনো জনবসতি নেই। তো আমি তো মানে তখন ভাবছি এখান থেকে আমি কি করে বাঁচবো, বেঁচে কি করে যাব। তো যাই হোক, উদ্দেশ্যে একটা জিনিস মাথায় নিলাম যে কোনোভাবে যদি লাইনের উপরে উঠতে পারি তাহলে সাতটি আর লাইনের উপরে সহজে উঠতে পারবে না, এবং আমি লাইন ধরে দৌড়ে ঘোষকরার দিকে স্টেশনের দিকে চলে যাব। আমি সেই মতো মানে রুদ্ধশ্বাসে লাইনের উপরে উঠে এলাম। লাইনের উপরে উঠে নিচের দিকে একবার তাকালাম যে দেখি সে সাতটি কোথায়। অদ্ভুত ব্যাপার, আমি যখন লাইনের উপরে উঠেছি, উঠে যখন বাঁদিকে নিচের দিকে তাকাচ্ছি, তখন কিন্তু সাতটির আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, মানে আমি সাতটিকে আর দেখতেই পাচ্ছি না। তো আমি না নিজেকে বেশ কেমন অবাক মনে হচ্ছে যে আমি কি মানে সারাদিন খাওয়ার পরে দুটো খেয়েছি, খেয়ে কি মানে শরীরে কোনো মানে একটা ভুলভাল কিছু দেখলাম, না কি ব্যাপার কি দেখলাম। তো আমি বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে বললাম যে না, আমাকে আর এখানে থাকা যাবে না, আমি স্টেশনের দিকেই এগিয়ে যাব। দূর থেকে দেখতে পাচ্ছি যে ঘোষকরা স্টেশনের আলো না জ্বলছে, দেখা যাচ্ছে দূর থেকে আলো জ্বলছে। এইবার আমি ওখান থেকে এক পা দুপা করে রেললাইনের যে স্লিপারগুলো আছে তার উপর দিয়ে পা বাড়ি বাড়ি স্টেশনের দিকে যাচ্ছি। হঠাৎ যখন যাচ্ছি আমি আমি যে লাইনটা দিয়ে যাচ্ছি ওই লাইনটা দিয়ে হচ্ছে বর্ধমান থেকে ট্রেনগুলো রামপুরহাটের দিকে যায়, ওই লাইন দিয়ে যাচ্ছি যে ট্রেন যদি রামপুরহাটের দিকে আসে তাহলে আমার পেছন থেকেই ট্রেনগুলো আসবে, মানে পেছন দিক থেকে আসবে। যদিও আমার যাওয়াটা ভুল ছিল, আমার অন্য ফুট দিয়ে যেতে হতো, তো তখন আর আমার সেই জ্ঞান নেই যে আমার পেছনে ট্রেন আসবে বা অন্য ফুটে যাওয়া উচিত। আমি ওইভাবে যাচ্ছি, হঠাৎ করে আমার কানে তীব্র মানে মানে মনে হলো যে পেছন থেকে কোনো ট্রেন হুইসেল মারছে, ট্রেন আসছে হুইসেল মারছে। তো আমি ভাবলাম কি তাহলে কি ট্রেন ছেড়ে দিল এর মধ্যেই, স্টেশন মাস্টার তো বললো 4:30-4:30 আগে ট্রেন ছাড়ার কোনো চান্সই নেই, তাহলে কি এখনই ট্রেন ছেড়ে দিল। পিছন থেকে বেশ তীব্র গতিতে ট্রেনের একটানা আওয়াজটা আমার কানের মধ্যে আসছে। তো আমি চটজলদি দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পেছন দিকে তাকালাম যে দেখি ট্রেন দেখা যায় কি, কিন্তু না, ট্রেনের কোনো আলো নেই। তো আমি ওখানে শুয়ে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে গেলাম, তাহলে আমি প্রথমে সাপ দেখলাম, তারপরে এরকম ট্রেনের হুইসেল আওয়াজ শুনছি, এটা কি ভুল শুনছি, ভুল হতে পারে না। তো আমি পেছন দিকে দাঁড়িয়ে আছি, দূরে দেখতে পাচ্ছি যে সিগন্যাল পোস্টে এদিকেও মানে আপলাইনেও লাল আলো জ্বলছে, ডাউন লাইনেও লাল আলো জ্বলছে, দুটো লাল আলো হয়ে রয়েছে। তাহলে বললাম যে যখন সিগন্যালই হয়নি তখন ট্রেন আসার তো কোনো উপায় নেই, রাস্তা নেই, তাহলে ট্রেন কী করে আসবে, হুইসেলটা কী কোথা দিয়ে শুনলাম আমি, এবং স্পষ্ট শুনতে পেলাম আমার পেছন দিকে ট্রেনে হুইসেল দিচ্ছে। এবার আমি ওখানে দাঁড়িয়ে আমার পকেট থেকে একটা সিগারেট বের করলাম, বের করে আমি সিগারেটটা ধরালাম যে না কোনো একটা ভুল ভাল হচ্ছে, মানে সারাক্ষণ আসলে কোনোদিন এই ধরনের অলৌকিক কোনো ঘটনার সামনাসামনি আমি পড়িনি, কিন্তু এখানে এসে গুসকরা স্টেশনে এসে স্টেশন থেকে এরকম খুব নিকট কাছাকাছি স্টেশনের খুব খুব দূরে নয় 1-1.5 কিলোমিটারের মধ্যে এই ধরনের ঘটনা, এটা আমি ঠিক ভাবতেও পারছি না। আমার মনে হচ্ছে আমি আমি নিজেও নিজে কোথাও ভুল করছি। তো আমি ওইভাবে ভাবলাম যে না এই লাইন দিয়ে আর যাবো না, আমি ওই ওই পাশে চলে যাই ফুটে, মানে যে যেদিকটা রামপুরহাট থেকে ট্রেনগুলো বর্ধমানের দিকে আসবে আমি ওই লাইনটা ধরেই আমি এগোই। তো আমি যথারীতি ওই লাইনটা ধরে এগোতে লাগলাম। এবার আমি যত এগোচ্ছি, দু পা চার পা করে এগোচ্ছি, তত বুঝতে পারছি আমার শরীরটা বেশ ভার হয়ে আসছে, ক্রমশ ভার লাগছে। তো আমি ভাবছি যে কি হলো এরকম, মানে শরীরটা ভার হয়ে গেল শরীরটা তো, এবং মাথাটা যেন বেশ ঢিপ ঢিপ করছে, মাথাটা আমার মধ্যে যন্ত্রণা করার মতো করছে, তো শরীরটা খুব খারাপ লাগছে। তো তবুও আমার মনে হলো যে না আমি যেভাবে হোক আমাকে এখনই স্টেশনে পৌঁছে যেতে হবে, কারণ এখানে ঠিক যা প্রকৃতস্থ ঘটনা লাগছে না। তো আমি ওইভাবে স্লিপারের উপর দিয়ে, ট্রেনের স্লিপারের উপর দিয়ে পা ধাপে ধাপে পা দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি, দু পা চার পা করে এগিয়ে যাচ্ছি। সামনেই একটা সিগন্যাল পোস্ট আছে, যে সিগন্যাল পোস্টটা মূলত হচ্ছে গুসকরা স্টেশন থেকে যে ট্রেনগুলো ছাড়ে, সেই ট্রেনগুলো ছাড়লে ওই সিগন্যাল পোস্ট সিগন্যাল দেখেই ট্রেনগুলো ছাড়ে। আমি সিগন্যাল পোস্ট থেকে মোটামুটি ধরুন কত 1/2 কিলোমিটার বা 1/4 কিলোমিটার মতো আমি দূরে রয়েছি, মানে ওই সিগন্যাল পোস্টটা পার হয়ে গেলে তারপরে ওই গুসকরা স্টেশন কাছে চলে আসবে আমার, আর তখন আর কোনো অসুবিধা নেই, আমি স্টেশনের মধ্যে পৌঁছে যাব। আচমকা আমার আমি আমি চোখের পরে আমি মনে হলো আমি ভুল দেখছি নাকি বুঝতে পারলাম না, আমি দেখছি যে ওই সিগন্যাল পোস্টের উপরে যে সিঁড়ি লাগানো থাকে, যে সিগন্যালগুলো যদি খারাপ হয় তাহলে ওগুলো উঠে যারা রেলের মিস্ত্রি তারা ওটা ঠিক করেন, তো ওরকম ছোটো ছোটো সিঁড়ি লাগানো থাকে। তো আমি ওই দেখতে পেলাম ওখান থেকে যে কেউ একটা সাদা একটা শাড়ি বা কাপড় এই জাতীয় কিছু পরা, কারো একটা মানে খুব ধোঁয়াশা, মানে স্পষ্ট নয়, আমি দেখতে পাচ্ছি কেউ যেন ওই ধাপ বেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে, সিঁড়িটার উপরে উঠছে, মানে সিগন্যাল পোস্টের উপরে উঠছে। তো আমি আবার বেশ থমকে দাঁড়ালাম, বললাম যে কারণ আমাকে ওই সিগন্যাল পোস্টের গোড়া দিয়েই যেতে হবে, গুসকরা স্টেশনে যেতে গেলে আমাকে ওই গোড়াটা দিয়েই পার হতে হবে। তো আমি ভাবছি যে কে এখানে এই রাতে কি, তাহলে একটা জিনিস মাথায় আসছে যে বোধ হয় ট্রেনের গোলমাল বলে কি কোনো ট্রেনের লোকজন এসে সিগন্যাল ঠিক করছে, সেটাও হতে পারে। তো যাই হোক আমি প্রথমটা ভয় না পেয়ে আমি ওই পায়ের দিকে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছি, দু পা চার পা করে এগিয়ে যাচ্ছি। আমি যত এগোচ্ছি তত আমার চোখের সামনে মনে হচ্ছে যে ওই সাদা অবয়বটা যেন স্পষ্ট হচ্ছে ক্রমশ। তো আমি কি বলবো আপনাদের, মানে আমি তো বেশ অবাক হচ্ছি যে, মানে মনে দোটানায় পড়ে গেছি যে এটা কি সত্যি কোনো অশরীরী ব্যাপার না এটা রেলের কোনো মিস্ত্রি এসে কাজ করছে। তো যাই হোক মনে একটা বল নিয়ে হাতে সিগারেট ধরানো আছে, মাঝে মধ্যে সিগারেটে টান দিচ্ছি, দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এবার এগোতে এগোতে বেশ কয়েকটা স্লিপার পার করে এসেছি, মানে ধরুন আপনার সিগন্যাল পোস্ট থেকে ওই 1/4 কিলোমিটার বা তারও কম এরম একটা দূরত্বে যখন আমি এসেছি, এসে আমি সিগন্যাল পোস্টের দিকে তাকালাম যে দেখি দেখতে পাই কিনা। আমি যখন তাকালাম দেখছি ঠিক সিগন্যাল পোস্টের উপরে ওই সাদা অবয়বটা রয়েছে, এবং সাদা অবয়বটা আমি যেই তাকালাম আমার চোখের দিকে আমার মনে হলো ওই অবয়বটা মুখটা ঘোরালো আমার দিকে, আর মুখ ঘোরানো মানে মানে সেই ছবিটাই আবার আমার সামনে ফিরে এলো, যে একদম লাল দুটো চোখ যেন টক টক করে জ্বলছে আমার দিকে, একবারে তাকিয়ে রয়েছে। গোটাটা মনে হচ্ছে একটা সাদা ধোঁয়াশার মতো একটা অবয়ব, আর সেখান থেকে মাথা দিয়ে ওই রকম দুটো চোখ লাল আলো যেন ঠিকরে আসছে। আমি শুধু এইটুকু বলতে পারি, তারপরে আর আমি কিছুই জানি না, তারপরের ঘটনা আমার আর কিছুই জানি না। আমার যখন হুশ ফিরেছে তখন আমি গুসকরা স্টেশনের যে ওয়েটিং রুম আছে সেই ওয়েটিং রুমের একটি স্ল্যাপের উপরে শুয়ে দেখছি আশেপাশে বেশ অনেক যাত্রীরা রয়েছেন, তারা কেউ বোতলে করে জল দিচ্ছেন আমার চোখে ছিটিয়ে দিয়ে। তো আমার জ্ঞান ফেরার পরে আমি উঠেছি, তখন তার মধ্যে এক যাত্রী বলছেন যে আপনি ওই রাতে ওখানে কি করছিলেন, ওইভাবে পড়েছিলেন কেন? তো আমি বললাম যে আমি তো কিছুই জানি না, আমি গেছিলাম ওইদিকে, তারপরে আসার সময় আমার সামনে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলো দেখে আমি সেন্স হারিয়ে ফেলেছি, আমি আর কোনো কিছু জানি না। তখন ট্রেনেরই এক যাত্রী, তিনি আমাকে বলছেন যে আপনি তো ওখানে, আমরা তো সবাই স্টেশনের বাইরে, ট্রেন গোলমাল, আমরা তো স্টেশনের বাইরে কেউ যায়নি, আপনি একা কোন সাহসে আপনি বেরোলেন ওখানে, আপনি গেলেন কিভাবে? বললাম যে দেখুন আমি তো এরকম খেতে গেছিলাম, আমি বললাম পুরো বিষয়টা বললাম যে আমি খেতে এই দিক থেকে ঘুরে আমি চলে গেছিলাম অনেকটা দূরে, যে ওই রাস্তায় চলে গেছিলাম যে কোনো ধাপায় যদি খাবার পাই, তো খেয়ে আসার পথে এই এই ঘটনা হয়েছে। তখন ভদ্রলোক বললেন ভাগ্যিস আপনাকে রেলের যারা রাতে লাইন সারাই করে তারা ফেরার সময় আপনাকে ওইভাবে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তারা ধরাধরি করে নিয়ে এসে স্টেশনে রাখে। তো স্টেশনে রাখার পরে ফলে আপনাকে আমি বর্ধমান থেকে দেখছি, যে আপনি বর্ধমান থেকে উঠে এসেছেন ট্রেনে, আপনি আমার কম্পার্টমেন্টেই ছিলেন, তো আমি তো চিনতে পেরেছি যে আপনাকে তো আমি দেখেছি, আপনি তো আসেন। তারপরে আমি আমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে আমি ওয়েটিং এখানে নিয়ে আসি আপনাকে, এনে তো আপনি সেন্সলেস হয়েছিলেন, জল টল দেওয়ার পরে এই আপনার জ্ঞান ফিরল। তো আমি বললাম যে দেখুন এই এই ঘটনা, তো আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না, আমি নিজে মানে খুব অবাক হচ্ছি আর কি, যে আপনারা আমাকে যে যেভাবে বাঁচিয়েছেন, প্রাণে আপনারা না থাকলে হয়তো আমি আজকে প্রাণে বাঁচতামই না, ওখানেই হয়তো আমাকে পরে কোনো মেল ট্রেনের নিচেই আমি পড়ে যেতাম। তো এই এই বলতে বলতে ওখানে বেশ লোকজন জমে গেছে, দুই চারজন মহিলা এবং স্থানীয় যে হকার টকার আছে তারা জমে গেছে। তার মধ্যে হঠাৎ করে একজন হকার এসে বলছে যে আপনি কি ওই রেল ব্রিজের আগে ওই ওই সিগন্যাল পোস্টের ওখানে দেখেছেন? তো আমি বললাম যে হ্যাঁ আমি ওইখানে দেখেছি। তো বললো যে আপনি একটা কাজ করুন, আপনি আমার সাথে আসুন, আমার বাড়িতে আসুন আগে। আমি বললাম যে কেন, এই রাতে আপনার ওখানে কেন যাবো? বলে না আপনি আসুন, আপনার আপনাকে কিছু মানে আপনার শরীর ইয়ে করে দিতে হবে, শরীরটাকে ঠিকঠাক করে একটু মন্ত্রপ্রত জল টল দিয়ে দিতে হবে, আমার বাবা জানেন এই কাজগুলো, আপনি আসুন না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তো আমাকে যে ওই রেল কম্পার্টমেন্টের যে লোকটি আমাকে জল দিয়ে আমার জ্ঞান ফেরালেন, তো সেই ভদ্রলোক বললেন যে ঠিক আছে চলুন আমিও যাচ্ছি আপনার সাথে। তো যে হকার ভাই যার ওখানে গেলাম, সে স্টেশন থেকে নিচে নেমে যে রিক্সা স্ট্যান্ড আছে, রিক্সা স্ট্যান্ডের পাশে একটা বস্তি আছে, বস্তির মধ্যেই সে তারা থাকে। তো রাতে গেল, যে সে তার বাবাকে ডেকে বলল যে এই ঘটনা, এই ভদ্রলোক এরকম এই অবস্থায় সেন্সলেস পড়েছিল। তো ওনার বাবা বলল যে ঠিক আছে ওনাকে বসাও। তো উনি এসে দেখলাম একটা গামছা নিয়ে এলেন, গামছা এনে সেই গামছাটা আমার মাথার উপরে দিয়ে কি মন্ত্র টন্ত্র করলেন, পরে বললো যে তুমি তিন দিন মানে এই রুটে আসবে না, তিন দিন এই রুটে আসবে না, এবং যখন তুমি নিজের বাড়িতে ঢুকবে, ঢোকার আগে অবশ্যই তুমি আগুন স্পর্শ করে বাড়িতে ঢুকবে। তা বললাম যে কেন? বললেন যে তুমি এখন স্বাভাবিক হলো, কারণ তুমি যাদেরকে দেখেছ এই জায়গাতে বেশ কয়েকটা আত্মহত্যার ঘটনা ঘটেছে, মানে দূরপাল্লার ট্রেনের উপরে ঝাঁপ দিয়ে এরকম বেশ দুই তিনজন আত্মহত্যা ঘটেছে এবং তাদের যে প্রেতার তা আত্মাগুলোকে অনেক সময় অনেকেই এরকম দেখেছে, এ ধরনের ঘটনা এখানে শোনা যায় এবং অনেকে দেখেছে। এটা যদিও আমরা দেখিনি, কিন্তু এরকম ঘটনার কথা আমরা শুনেছি এবং অনেক ক্ষেত্রেই শোনা গেছে যে এই আত্মাগুলো যাদেরকে দেখা দেয় তাদের সাথে তারা তাদের বাড়ি অবধি পৌঁছে যাওয়ার চেষ্টা করে, চলে যাওয়ার চেষ্টা করে, তারা একটা ঠাই খোঁজার চেষ্টা করে, যে এইভাবে লাইনের পারে না থেকে তারা চেষ্টা করে কোনো একটা নির্দিষ্ট স্থায়ী একটা কোনো জায়গায় তারা যেন বাসা বাঁধতে পারে। তো এই কারণে আমি যতদূর তোমার দেহ শুদ্ধি করে দেওয়ার দিয়ে দিয়েছি, এবার বাকিটা তুমি যখন বাড়ি যাবে তখন আগুন স্পর্শ করে তুমি বাড়ির গণ্ডিতে ঢুকবে। তো তারপরে আমি যথারীতি চলে এলাম। আসার পরে ওখান থেকে আমার ওই রেলের যে বন্ধু যিনি আমাকে আমার কম্পার্টমেন্টে ছিলেন, তিনি সারা রাতই আমার সাথেই প্রায় ওয়েটিং রুমে থাকলেন। এবার ভোরের দিকে যখন মানে কি বলবো, ট্রেনটা ছাড়লো প্রায় পাঁচটার পরে, কিন্তু তার আগে চারটে সাড়ে চারটের দিকে বুঝতে পারছি শরীর জুড়ে আমার টেম্পারেচার বাড়ছে, জ্বর আস, বেশ গা গরম, চোখ দিয়ে হালকা দিচ্ছে। তখন ভদ্রলোক আমাকে বললেন যে আপনি কোথায় যাবেন দাদা? আমি বললাম যে দেখুন আমি তো রামপুরহাট নামবো। বলে আমিও তো রামপুরহাটেই নামবো। বলে চলুন আপনাকে নিয়ে যাই। বলে উনি ভোর পাঁচটা পাঁচ বা দশ নাগাদ ট্রেন ছাড়লো, তো ট্রেনে উনি আমার সাথেই থাকলেন। তো থেকে আমি যখন রামপুরহাট নেমেছি তখন আমার গায়ে রীতিমতো ধুম, জ্বর, প্রচন্ড পরিমাণে জ্বর। তখন ভদ্রলোক বললেন যে আপনি আপনাকে তো এইভাবে আমি ছেড়ে দিতে পারি না, আপনাকে আমাকে বাড়িতে দিয়ে আসতে হবে, চলুন আমি আপনার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। বাড়িটা হচ্ছে আমার আমার যে বাড়িটা সেটা হচ্ছে যে তারাপীঠ, যে তীর্থস্থান তারাপীঠ থেকে সোজা যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা বেশ কিছু দূর যাওয়ার পরে বাঁদিকে আমার বাড়ি। তা উনি বললেন যে আমি তো তারাপীঠের আগেই আমার বাড়ি, কিন্তু আমি আপনাকে বাড়িতে এই অবস্থায় না ছেড়ে আমি যেতে পারবো না। বলে উনি স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করলেন, রিজার্ভ করে নিয়ে আমরা গেলাম। আমি বাড়ির সামনের ওখানে গেছি, দোরগোড়ায় যখন গেলাম তখন গেলে উনি যথারীতি যা যা আমাকে উনি বলেছিলেন যে তুমি আগুন স্পর্শ করে বাড়িতে ঢুকবে। তো আমি আগুন স্পর্শ করে আমি গেটের কাছে যেতেই আমার বা পরিবারের লোকজন সব বাইরে বেরিয়ে এলেন যে এত রাতে এই, তারাও জানে যে ট্রেনের এরকম গোলমাল ছিল। তো আমাকে আগুন টাগুন স্পর্শ করে তখন ওই ভদ্রলোক পুরো ঘটনাটা আমার বাড়ির পরিবারের লোককে বলল। তখন আমার বাড়ির পরিবারের থেকে আমাকে বলা হলো যে এই ধরনের আসলে গ্রামের মানুষ সবাই, মানে আমরাও আমিও গ্রামের মানুষ, সুতরাং আমাদের মধ্যে যাই বলুন একটা এই ধরনের ভূত বা অলৌকিক একটা কুসংস্কারের একটা বাতাবরণ রয়েছে, এই ভয়টা রয়েছে। তো সাথে সাথে আমার যে ভাই, আমার ভাই বলল যে তুই এক কাজ কর, তুই এখন এই বাড়িতে ঢুকিস না, আগুন ছুঁয়েছিস, ঠিক আছে বাইরে বস, আমি পাশ থেকে আমাদের যে পরিচিত যিনি ওঝা আছেন তাকে আমি ডেকে নিয়ে আসি। তো উনি পাশ থেকে আমার ভাই গেল এবং আমার সাথে বন্ধুটা, এই বন্ধুটিও রয়েছে। তো ভাই যে কিছুক্ষণের পরেই বয়স্ক আমাদেরই পাড়ার একজন আমারও চেনা, সেই ভদ্রলোককে ডেকে নিয়ে এলেন। তো তিনি প্রথমে এসে আমার গায়ে হাত রেখে টেম্পারেচার, আমার গায়ে তখন 102 উপরে টেম্পারেচার, আমার গায়ে টেম্পারেচার দেখে বলো যে কি করেছিস, তুই সাথে করে নিয়ে আসছিস ওদেরকে? আনলাম যে আমি সাথে করে কি আনবো, আমি তো এই এই ঘটনা এই ফলে তোর সাথে তো ওরা রয়েছে। তখন উনি ওখানে দেখলাম আমার সামনে একটা বেশ বড় একটা, আমার ভাইকে বললো যে তুমি একটা বেশ শক্তপোক্ত দেখে একটা ঝাড়ু নিয়ে এসো, ঝাঁটা যাকে বলে নারকল পাতার ঝাঁটা। তো উনি সেই ঝাড়ু আনলেন এনে এবং সাথে কতগুলো সর্ষে, সাদা না লাল, বোধ হয় লাল লাল সর্ষে নিয়ে এলেন। তো সর্ষে এবং ঝাড়ু এনে উনি আমার চারিপাশে সর্ষেগুলো দিয়ে গন্ডি কাটলেন। গন্ডি কেটে আমাকে বললো তুমি এখানে দাঁড়াবে, আমি আমি যতক্ষণ না তোমাকে বেরোতে বলবো তুমি বেরোবে না বলে উনি শস্যের গন্ধির মধ্যে আমাকে দিয়ে তারপরে উনি দেখি ক্রমাগত কিছু মন্ত্র পড়ছেন আর ওই আমার গন্ডির চারিপাশে ঝাঁটা দিয়ে প্রচুর পরিমাণে পেটাচ্ছেন, মানে ভীষণ ভাবে সে ঝাঁটাটা পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো, ভেঙে যাওয়ার মতো অনেকক্ষণ পেটালেন। পেটানোর পরে তখন বললেন, তুই কি গেলি এখান থেকে, এখান থেকে গেছিস তোরা? কোনো আওয়াজ নেই শুনছ না। এবং আমি কিন্তু তখনও আমার যথেষ্ট জ্ঞান রয়েছে এবং আমার আমার মধ্যে কোনো অপার্থিব মানে কোনো অশরীরী কোনো কার্যকলাপ বা কিছু আমি বুঝতে পারছি না। তো যাই হোক উনি ঝাড়ুপেটা করে আমি বারবার বলছেন, তোরা এখান থেকে যা, তোরা গেলি এখান থেকে। এই ঘটনা যখন ঘটছে তখন দেখতে পাচ্ছি আচমকা মানে আমার বাড়ির ঠিক উল্টো দিকে একটা মন্দির আছে আর মন্দিরের ওখানে একটা বট গাছ আছে। আচমকা দেখছি সেই বট গাছ যেন ঝড় বয়ে যাওয়ার মতো প্রচন্ড হাওয়া, দমকা হাওয়া হাওয়া দিচ্ছে, কিন্তু আর কোনো গাছে কিন্তু তখন হাওয়া নেই, ওই গাছটি প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এবং পাতা টাতা গুলো বেশ নড়ছে। এবং আমার সাথে ওই যে আমার কম্পার্টমেন্টের যে বন্ধুটি সে বন্ধুটিও ওখানে দেখে অবাক, দেখে বলছে কি ব্যাপার ওই গাছটা এরকম অত হাওয়া দিচ্ছে কেন? তখন ওই যে ওঝা ছিলেন তিনি বললেন যে যা বাবা এবার তুই চলে যা, তুই নিশ্চিন্ত, ওরা বেরিয়ে গেছে তোর এখান থেকে, তোর কাছে ওরা আর নেই। তো যাই হোক আমি তারপরে আমার সেই বন্ধুটিকেও বাড়িতে নিয়ে গেলাম, সে অনেকক্ষণ সময় থাকলো। তারপরে আমি রাতে ওখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি শুয়ে পড়ি। সকালে যখন আমার প্রায় 9:30 নাগাদ যখন ঘুম ভাঙে তখন কিন্তু আমার শরীরে আর কোনো যে টেম্পারেচারটা ছিল এই টেম্পারেচারটা আর আমার শরীরে নেই। আমি তখন রীতিমতো বেশ শরীরটা হালকা লাগছে এবং সুস্থ বোধ হলাম। তো সেই সুস্থ বোধ হয়ে আমি তারপরে বেশ প্রায় 4-5 দিন আমি আর কাজে আসিনি ওই রাস্তা, কারণ আমাকে বারণ করেছিল 3-4 দিন এই পথ দিয়ে তুমি যাতায়াত করবে না। তো আমি 4-5 দিন আর কাজে যাইনি, আমি বাড়িতে ফুল সুস্থ হলাম। এবং সকাল বিকাল আমার বাড়ির পাশের ওই ওজন আমাকে এসে দেখে যেতেন এবং বললেন যে তুমি এখন নিশ্চিন্ত, তোমার কোনো ভয় নেই, কারণ তুমি যাদেরকে দেখেছ তারা অ্যাকচুয়ালি সুইসাইড করা এবং অতৃপ্ত আত্মা, এই আত্মা তোমার উপরে ভর করেছিল, ভর করে তোমার মাধ্যম দিয়ে তোমার বাড়িতে আসলে তোমাদের অনেক ক্ষতি হয়ে যেত, যাই হোক সেটাকে আটকানো গেছে, তুমি এখন নিশ্চিন্ত। তো আজকে এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, শুভকামনা, শুভরাত্রি।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা ভূতের গল্প শুনবে, চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
একবার আমার বাসায় আমার বান্ধবীরা এসেছিল, রাপা, সাফা, রামিসা, অর্সি, সামিয়া, সাবরিনা, মুনতাহা আর লড়ি, তো খুব নড়ি আমরা একসাথে হওয়া মানে গল্পের ঝুড়ি খুলে বসা আর কি। আমরা একসাথে হলে অনেক মজা করি, হরর মুভি দেখি, অ্যাডভেঞ্চার করি প্রতিবারের মতো। এবারও আমরা হরর মুভি দেখলাম একটা, কিন্তু এবার আর অ্যাডভেঞ্চার কি করবো ভেবে পাচ্ছিলাম না ঠিক। পরে অনেক ভাবতে ভাবতে একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারের বুদ্ধি আসলো আমাদের মাথায়। বুদ্ধিটা বের করলো আমাদের বান্ধবীদের মধ্যে সবচেয়ে চঞ্চল সাফা। অ্যাডভেঞ্চার হলো কবরস্থানের মাঠে এক রাত। আমার বাসার সামনের মাঠের কাছে একটা কবরস্থান আছে, আমার বাসার ব্যালকনি থেকে সেটা দেখা যায় স্পষ্ট, অবশ্য ভয় লাগে না, পাশে মসজিদ আর মাদ্রাসা আছে। তো ঠিক হলো আজকে মাগরিবের নামাজের পরে কবরস্থানের মাঠে যাওয়া হবে, সেখানে সারা রাত থাকবো, সকালে চলে আসবো, এই হলো মূল প্ল্যান। রাতে আমরা তাঁবু টাঙাবো, সেখানে সারা রাত কাটাবো। অবশ্য সেদিনই একজন মারা গিয়েছে, ওনাকে এই কবরস্থানে কবর দেওয়া হয়েছে। আমাদের মধ্যে মুনতাহা খুব ভীতু টাইপের মেয়ে, খুব সহজ সরল, ওইসব মধ্যে ঠিক জড়াতে চাচ্ছিল না, আমাদের খুব বারণ করছিল বারবার এসব করতে। ও বলছিল, কি রে এসব করার দরকার কি, কি থেকে কি হয়ে যাবে, দরকার নাই যাবো না রে। আমরা সবাই হেসে উঠলাম। নুরি, আরে ভিতর ডিম, কিচ্ছু হবে না, একটাই তো রাত। সামিয়া বলল, এটা থেকে প্রমাণ হয়ে যাবে আমরা কে কতটা সাহসী, তাই না রে? সাবিনা বলল, হ্যাঁ রে খুব মজা হবে রে। রাফা বলল, আচ্ছা মোবাইল তো যাবে। আস্তে আস্তে আমি বললাম, হ্যাঁ যাবে। রাফা বলল, আহ তাহলে আমার আর কিছু লাগবে না, কবরস্থানের সাথে সেলফিটা তুলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিব, কবরস্থানের মাঠে এক রাত, কি বলিস? রামিসা বলল, হ্যাঁ হ্যাঁ, তারপর কবর খুলে একটা কঙ্কাল বের করে তার সাথে সেলফি তুলে দিস, কবরস্থানের কঙ্কালের সাথে এক রাত। সবাই অট্ট হাসি দিয়ে উঠলাম একসাথে আমরা। অর্ষি বলল, আরে ও তো নিজেই কঙ্কাল, ও কি কঙ্কালের সাথে সেলফি তুলবে রে? রামিসাও সাথে সাথে বলল, ও হো হো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাহলে স্ট্র্যাটেজিস কবরস্থানে, আমরা দুই কঙ্কাল। আমরা সবাই হাসাহাসি করতে লাগলাম। আমরা অনেক জেদাজেদির পর আম্মুকে রাজি করালাম শেষ মুহূর্তে। আলহামদুলিল্লাহ বাবা কাজে ঢাকায় গিয়েছে, বাবা থাকলে কিছুই হতো না। শেষটায় আম্মু একটু সহজ সরল কিনা তাই আর ভেজাল হলো না বেশি একটা। সাথে লাইন যেতে চাইলো কিন্তু ও তো ছোট তাই ওকে নিলাম না রাত, আর রাত হবে এই ভেবে, কিন্তু ও জেদ নিয়ে বসেছিল তাই ওকে নিতে হলো শেষটায়। আপু প্রথমেই বলে দিয়েছে ও এসবে নাই, আসল কথা ভয় পেয়েছে মূলত। তাছাড়া আমরা ওকে সাথেও নিতাম না, না ওর পরীক্ষার ব্যাপারে বলবে, আমাদের জন্য পড়াশোনা হয়নি আর ও আমাদের থেকে বড়, আমাদের সাথে গেলে সব প্ল্যান ফ্লপ হওয়ার সম্ভাবনা আছে এই ভেবে। মাগরিবের আজান পড়লো, আমরা নামাজ পড়ে মাঠটায় চলে আসলাম, সাথে প্রয়োজনীয় কিছু জিনিস নিলাম। লাহিনা সাথে আসলো না, প্রথমে খুব সাহস দেখাচ্ছিল কিন্তু যেই মাগরিবের পর অন্ধকার ঘনিয়ে এলো অমনি ওর সব সাহস ফুট করে উড়ে গেল। ভালোই হয়েছে, বাচ্চা মানুষ পরে কিছু হইলে কেলেঙ্কারি হয়ে যাবে। বেশি অন্ধকার হওয়ার আগেই আমরা তাঁবু টাঙায় নিলাম, কবরস্থানটার একটু দূরে শরতের রাত, রাত বড় হয়েছে, দেখে দেখতেই চারিদিক বেশ অন্ধকার হয়ে গেল। রাতের পোকাগুলোর ডাক শোনা যাচ্ছে, ঝিঁঝি পোকা ডাকছে। আমরা ক্যাম্পফায়ার জ্বালিয়ে গোল করে তাঁবুর সামনে বসে গল্প করতে থাকলাম। এই মাঠে অনেক গাছপালা ঝোপঝাড় রয়েছে, মনে হচ্ছিল আমরা একটা জঙ্গলে। খুবই রোমাঞ্চকর লাগছিল পরিবেশটা। পিছনে একটা গ্রামও আছে, কবরস্থানের পাশে একটু দূরে মসজিদ আর একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্রদের কোরআন পাঠের সুরধ্বনি আমরা শুনতে পাচ্ছিলাম সবাই। আমাদের তখন কোনো ভয় করছিল না, মানে ভয় নামক কোনো বস্তুই আমরা তখনও টের পাইনি। আম্মু আমাদের জন্য রাতের খাবার রান্না করে টিফিন করে দিয়েছে, আমরা সবাই একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। এরপর আমরা অনেক গল্প করলাম, একসাথে খেললাম, সেলফিও তুললাম। রাফা কিন্তু ঠিকই কবরস্থানের মাঠে সেলফি তুলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দিল, কবরস্থানের মাঠে এক রাত। তখন সাফা বলে, যা এখন তোর সাথী কঙ্কালের সাথে গিয়ে সেলফি তুল, যা। রাফা বলল, সাফার বাচ্চা তোকে ময়রা কঙ্কাল বানাই দিব। সবাই আমরা করে এভাবে হেসে কত না খুনসুটি গল্পে আমাদের সময় কাটছিল। আমরা এখনো কোনো ভয়ের সম্মুখীন হইনি, চাঁদনি রাত, চারিদিকে চাঁদের আলো আর জোনাকি পোকার খেলা, আহ যা লাগছিল। প্রায় রাত দশটা নাগাদ তখন আর মাদ্রাসার ছাত্রদের ধ্বনি শোনা যাচ্ছে না, সম্ভবত তাদের এখন ঘুমানোর সময়। চারিদিক কেমন জানি নিশ্চুপ হয়ে আছে, শুধু পোকার ডাক শোনা যাচ্ছে। আমাদের এবার মশা কামড়ানো শুরু করেছে। তাঁবুতে ঢুকলাম, চাঁদটাও মেঘে ঢেকে গেল আর আলো আসছে না চাঁদের। পুন্থা বলল, এই তোদের ভয় করছে না? আমি বললাম, কেন তোর করছে? মুন্থা বলল, একটু একটু। নুরি পাশ থেকে বলে উঠল, আরে পাগলি ভয় কি আছে? সামিয়া সাথে সাথে বলে উঠল, আরে ভয় পাচ্ছিস কেন, দেখ আমরা কতজন না, কবরস্থান থেকে ভূত উঠে আসলে ভূতের মাথা ফাটিয়ে দেবো। অর্চিও তার সাথে বলে উঠল, মাথা ফাটে কি হবে রে? সামিয়া বলল, ভূত মরে ভূত হবে, বুঝিনি। রাফা বলল, না না ভূত মরে আরো ভয়ঙ্কর আত্মা হবে, সেটা এসে তার প্রতিশোধ নেবে মুন্তাহার থেকে, ঠিক বলেছি না? মুন্তাহা সব শুনে বলল, ও হয়েছে হয়েছে, ভূত আসে না তোকে ধরবে। এর মধ্যেই সাফা মুন্তাহার পিছনে যেয়ে ভূতের মতো চিল্লাল মুন্তাহার সাথে সাথে। আমরাও সবাই চমকে উঠলাম, সবাই একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে উঠলাম, আর মুন্তাহা তো কান্না করে প্রায় শেষ। আর সাফা আমাদের অবস্থা দেখে খুবই মজা পাইছে, হাসি আর থামে না ওর। তারপর আমরা সবাই মিলে দিলাম ওর এক গণধোলাই। সাবরিনা বলল, এই অনেক রাত হয়েছে, চল ঘুমাই পড়ি চল, এখন চোখ বন্ধ করবো, একেবারে সকালে চোখ খুলবো। আমি বললাম, আর ভয়ের কিছু থাকবে না। আমরা সবাই শুয়ে পড়লাম, কথা মতো চার্জার লাইটটা বন্ধ করে দিলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, দেখি চার্জার লাইট জ্বালানো। উঠে বসে দেখি নুরি উঠেছে। আমি নুরির কাছে যেয়ে জিজ্ঞেস করি, কি রে নুরি, ঘুমাস নাই? নুরি বলল, ঘুমাইছিলাম, আম্মু ফোন দিয়েছে, আম্মুর সাথে কথা বললাম। আমিও আমার পিছন ঘুরে দেখি রাভাও ঘুমায় নাই, ফোন টিপছে। ওর এইটাই কাজ, একটা দুইটা পর্যন্ত ফোনে পড়ে থাকে। আমি বললাম, কিরে কঙ্কাল, ঘুমাস নাই? রাভা বলল, ঘুম ধরে না রে। এমন সময় তাঁবুর বাহিরে কি যেন একটা ধুপ করে পড়া শব্দ হলো। আমরা তিনজনই চমকে উঠলাম একসাথে। রাফার লাভ দিয়ে উঠে বলল, কি পড়ল? নুরি বলল, জানি না। আমি বললাম, মনে হয় বাইরে কিছু একটা পড়লো, গাছপালা হবে হয়তো। নুরি বলল, এত রাতে গাছপালা কিভাবে পড়বে? বাতাসও তো নাই, বাতাসের চাপে পড়বে যে। আমি বললাম, কি জানি বুঝতে পারছি না। রাফা বলল, একবার যেয়ে দেখবি নাকি? আমি বললাম, বাইরে যাবি? তাও ঠিক আছে। রাফা তারপর বলল, নুরি বলল, চল যাই। মানে ওরা ইতস্তত করার পরে তারপর রাফা আবার বলল, তাও থেকে শুধু উকি মারা দেখি কি বললো। আমি বললাম, আচ্ছা তার গায়ে একটা চাদর পাল্টায়, আমরা একটা টর্চ লাইট নিয়ে বাইরে গিয়ে দেখি, চল। আমরা বাইরে আসলাম, দেখি আমাদের ক্যাম্প ফায়ারটা একদমই নিভে গিয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি তো নেবার কথা না, একদম সব ছাই হয়ে গিয়েছে, একটা আগুনের কণাও পড়ে নেই, অদ্ভুত ব্যাপার। ভাবলাম কুয়াশার জন্য হয়তো, চারিপাশে আলো মেরে দেখি কই কিছু তো পড়ে নাই। শিয়াল ডেকে উঠলো হঠাৎ করে, নুরিয়ার রাপা আমাকে জড়া ধরলো দুই পাশ দিয়ে। আমি মাঝখানে স্যান্ডউইচ হয়ে গিয়েছি। নুরি বলল, এই শিয়াল আসলো কই থেকে? আমি বললাম, আরে এটা ক্যান্টনমেন্ট লাগা না, ক্যান্টনমেন্ট থেকে হয়তো আসছে। রাপা বলল, এই তাবুতে চল। বললো, হ্যাঁ হ্যাঁ চল চল চল, আর এখানে না দাঁড়ি। আমরা তাবুর দিকেই ফিরে যাচ্ছিলাম, কিন্তু এর মাঝেই একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। পিছন ফিরে দেখি আমরা তাবু থেকে বেশ কিছু দূরে চলে এসেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো তাবু থেকে মাত্র 6-7 পা এগিয়ে গিয়েছি উকি মেরে দেখার জন্য যে কি পড়েছে বাইরে, তাতেই এত দূর চলে আসলাম, স্ট্রেঞ্জ। কবরস্থানে একটু কাছে দাঁড়িয়ে আমরা আবার আমাদের প্রচন্ড ভয় লাগা শুরু করে দিয়েছে হঠাৎ করে। তাবুর দিকে আমরা ধীরে ধীরে হাঁটতে লাগলাম, কেমন একটা মরা মরা গন্ধ পাচ্ছি আশেপাশে। কিসের গন্ধ, কই থেকে আসতেছে? রাপা আর নুরিও ঠিক একই গন্ধ পাচ্ছে। বুঝলাম ওদের নাকে আঙ্গুল দিয়ে দেখি। রাপা বলল, কিসের গন্ধ জানি আসতেছে রে? নুরি বলল, আমি পাচ্ছি। আমি বললাম, হ্যাঁ মনে হয় কবরস্থান থেকে রে, আজকেই তো একটু একজনকে কবর দেওয়া হয়েছে না? রাপা বলল, তাড়াতাড়ি চল তাবুতে, তাড়াতাড়ি চল। আমরাও তাবুর দিকে যেতে লাগলাম। এবার একটা বেশ ভারী বাতাস অনুভব করলাম আমরা, বাতাসটা ভারী হলো, বেশ শীতল। চারিদিকে ধীরে ধীরে আরো অন্ধকার হয়ে গেল, ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ভাগ্যিস টর্চটা সাথে নিয়েছিলাম, পোকাগুলোরাও আর ডাক শোনা যাচ্ছে না। হঠাৎ করেই পরিবেশটা কেমন নিশ্চুপ হয়ে গেল চারিদিক। আমি বললাম, আমার কিন্তু খুব ভয় করছে রে। রাভা বলল, শুধু তোর না, আমাদেরও। নুরিও সাথে সাথে বলল, এই টর্চ লাইটের সাহায্যে আমাদের সামনে এগোতে থাকি, চল চল। আর তার না দানে মনে হলো কেউ আমাদের উপর নজরদারি রাখছে রে, আমাদের সাথে সাথেই চলছে, কারণ আমাদের চলার শব্দটা ডাবল মনে হচ্ছে, পরিবেশটা বিশ্ব হওয়ার কারণে সেটা আরো ভয়ঙ্কর মনে হচ্ছিল। এসবই হয়তো আমাদের মনের ভুল। আমরা সামনে থেকে কাদের দৌড়ানোর শব্দ শুনতে পেলাম হঠাৎ করে। আমরা তিনজন থমকে দাঁড়িয়ে গেলাম, সামনে থেকে কেউ দৌড়ে আমাদের দিকে আসছে। কি আসছে? আমি মনে মনে ভাবছি, না কেউ সামনে থেকে দৌড়ে আসছে আমাদের দিকে, এটা তো ভুল হতে পারে, আমি কি ভুল শুনছি? কে আসছে? নুরি বলল, হ্যাঁ কে কে কি আসছে রে? এই তুই শুনেছিস? রাপা বলল, এখন আমাদের কি হবে? আমরা এখন কি করবো? আমরা বেশি না ভেবে পিছন ঘুরে এক দৌড় দিতে লাগলাম। এছাড়া আর তো কোনো উপায় ছিল না আমাদের, দৌড়াতে দৌড়াতে আমরা ভুলে কবরস্থানের শেষ মাথায় চলে আসি। অন্ধকারে স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না, কোন দিকে যাচ্ছি সেটাও বুঝতে পারছিলাম না। আমরা শেষমেশ দাঁড়ালাম, হাঁপাচ্ছি। আমরা সবাই মিলে এবার শুনতে পেলাম কারা জানি ঋষু নুরি রাপা বলে একটা গাড়ি ডাকছে। পিছন বললাম, ঘুরে দিয়ে দেখলাম পিছনে যারা আমাদের আমাদের পিছনে দৌড়াচ্ছিল ওরা ওরাই ওরা অনেক হাঁপায় গিয়েছে, তারা আর কেউ না, তারা হলো সাফা, সামিয়া, অর্চি, মুমতাহার, আমিসা আর সাবরিনা। আমি বললাম, এই তোরা এখানে? অর্চি বলল, আরে কি যেন একটা শব্দ হলো, হ্যাঁ তোদের খুঁজতেই তো আমরা এখানে এখানে আসলাম। রাবা বলল, কে কে বলতেছি, কি বলছিস তুই, ভালো করে বল। সাবরিনা বলল, আরে তোরা কই ছিলি, আমরা তাবুতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কে জানি ভয়ঙ্কর একটা চিৎকার দেয়, সেই চিৎকারে আমাদের সবার ঘুম ভেঙে যায়, তারপর দেখি তোরা তাবুতে নাই, ভাবলাম তোদের হয়তো কিছু হয়েছে, তাই তো তোদের খুশি তো আমরা তাবু থেকে বের হই, কিন্তু চারপাশে দেখি ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না, একটু সামনে আগাই কিন্তু পরে পিছন ঘুরে দেখি তাবুটাই নাই, আমরা তো ভয় শেষ রে। পিছন থেকে কে জানি আবার একটা ভয়ঙ্কর চিল্লান দেয়, ভয়ঙ্কর চিল্লানি দেওয়ার পর একটা ভারী বাতাস হয়, আমরা ভয় ভয় সামনে দৌড়তে থাকি, তারপর মনে হলো তোরা তিনজন দাঁড়িয়ে আছিস তাই তোদের কাছে যাই, কিন্তু তোরা কেন জানি পিছন করে দূর মারলি, তাই তোদের পিছনে আর আমরাও দৌড়াইনি। উনি বলল, আরে আমরা তো অসংখ্য কেউ হয়তো আমাদের দিকে তাড়িয়ে আসছে, তাই আমরাও দৌড়েছি। আমি বললাম, তাবুতে থাকাকালীন আমরাও না কি যেন একটা ধূপ করে পড়ার শব্দ পাইছি রে, ওই জন্য ওইটা দেখতে বাইর হয়েছি যে ভিতর বাইরে কি, দেখি কিছুই পড়ে নাই, তারপর যখন তাবুর দিকে ফেরবো দেখি তাবু থেকে আমরা অনেক দূরে চলে আসছি। স্বামী বলল, কি হচ্ছে এসব? মুমতাহা বলল, আমি তো আগেই বলেছিলাম তোদের এখানে আসার কোনো দরকার নেই, এখন হলো, এখন কি হবে, আমরা এখন কি করব? আমরা মুমতাহার দিকে ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকি। মুমতাহা বলল, কি রে আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? রামেশা বলল, তোর দিকে না রে, তোর পিছন দিকে দেখ। মুমতাহা পিছন না ঘুরে চিৎকার দিয়ে আমাদের কাছে চলে আসে, মুমতার পিছনে একটা বুড়ো করে বৃদ্ধ লোক, একটা চোখ তার নষ্ট, চুল আর দাড়ি সাদা মনে হয়, অন্ধকারে কিছুই ভালোভাবে তেমন দেখা যাচ্ছে না, ওনার উপর একটু টর্চের আলো মারতেই উনি গর্জন দিয়ে বলে উঠলেন, কে তোমরা, এখানে কি করো, এই মাঝরাতে এখানে কেন এসেছ? আমি বললাম, আসলে আমরা কবরস্থানে। আমার পুরো কথা শেষ না হতে উনি বলল, ভালো ছেলে পালাও, পালাও এখান থেকে, এই জায়গাটা ভালো না, জানো না, পালাও পালাও এক্ষুনি পালাও। বলতে বলতে উনিও পালিয়ে গেল হঠাৎ করে কোন দিকে, সেটা স্পষ্ট করে অন্ধকারে ঠিক দেখা গেল না। সাফা বলল, কে ছিল এটা? সাবরিনা বলল, আরে পাগল মনে হয়। রামেশা বলল, পাগলি। মুমতাহা বলল, আজব পাগল। সামিয়া সাথে সাথে বলে উঠলো, কিন্তু এখন আমরা কি করব, আমরা কি করব বুঝতে পারছিলাম না, আবারও সেই উদ্ভব গন্ধটা, ভাই আমরা সবাই আমাদের প্রচন্ড ভয় লাগছিল। আমি সাথে সাথে বললাম, চল আমরা সামনে আগাই। নুরি বলল, সামনে আগাবি? বললাম, এছাড়া উপায় কি? নুরি বলল, তাও ঠিক, আমরা সামনে এগুতে থাকি, চল। সামনে গিয়ে দেখি কবরস্থানের পাশে একটা লোক কি যেন বিড়বিড় করে পড়ছে, আমরা তার কাছে গেলাম, লোকটা অন্যমুখ হয়ে অন্যদিকে বসেছিল, কাপা কাপা গলায় বললাম, এই যে দাদু। তিনি নিশ্চুপ, কথা বললেন না। আমি আবার ডাকলাম, দাদু, আবার নিশ্চুপ। সামিয়া কাছে গিয়ে লোকটার কাঁধে হাত দিয়ে ডাকলো, দাদু শুনছেন? লোকটা বিড়বিড় করা বন্ধ করলো। সামিয়া আবারও ডাকলো, দাদু, ও দাদু। তিনি এবার উত্তর দিলেন, বললেন, কি চাই? আমি বললাম, আসলে আমরা পথ হারিয়ে ফেলেছি, অন্ধকারে সঠিক পথটা খুঁজে পাচ্ছেন, একটু পথটা চিনিয়ে দেবেন প্লিজ। লোকটা উঠে দাঁড়ালো, আমাদের পিছনে হঠাৎ করে কি যেন একটা ভয়ঙ্কর শব্দ হলো, আমরা পিছনে ফিরলাম কিন্তু কিছু দেখা যাচ্ছে না স্পষ্ট করে, হঠাৎ করে কি যেন একটা ভয়ঙ্কর শব্দ হলো, আমরা আবারও পিছনে ফিরলাম কিন্তু না স্পষ্ট করে কিছুই দেখা যাচ্ছে না, সামনে তাকা দিয়ে দেখি লোকটা নেই। অবাক কাণ্ড, লোকটা গেল কই? রামিশা ওর সাথে সাথে বলে উঠলো, এই লোকটা গেল কই? সাবরিনা বলল, হ্যাঁ তাই তো, কই গেল লোকটা, এখানে তো ছিল। আমরা আরো বেশি আতঙ্কিত হয়ে গেলাম, এর মধ্যে আমাদের হাতে টর্চটাও বন্ধ হয়ে যায়। আশ্চর্যকর ব্যাপার হলো সবগুলো টর্চ একসাথে এক মুহূর্তেই বন্ধ হয়ে যায় চোখের সামনে, চারপাশ আরো গভীর অন্ধকার হয়ে গেল। পূর্ণিমার রাত হওয়া সত্ত্বেও আকাশে কোনো আলো নেই, কোনো এক অজানা কারণে একটা শীতল হাওয়া বইতে থাকলো ধীরে ধীরে। মনে হলো কোনো অশরীরই কিছু আমাদের চারপাশে ঘিরে আছে। জানি না কত রাত হয়েছে, হাতের ঘড়িটাও তাঁবুতে ফেলে এসেছি। আমাদের হাত পা কাঁপতে থাকে। আমরা ওই জায়গায় বরফের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। আমাদের পিছন থেকে কারো চলার শব্দ শুনতে পাই আমরা আবার হঠাৎ করে। উদ্ভট গন্ধটাও এখন আরো অনেক তীব্র এসে নাকে লাগছে আমাদের। পিছন থেকে কে জানি কানে ফু দিল। আমি হঠাৎ চিৎকার দিয়ে পিছনে তাকিয়ে দেখি এক ভয়ঙ্কর কিছু হয়তো দাঁড়িয়ে আছে। অন্ধকারে ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না, আর কিছু খেয়ালও নেই আমার, কিন্তু শুধু এটুকুই বুঝতে পারলাম সেটা ছিল কোনো অশরীরই কিছু। আমরা সবাই সেই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেললাম। ভোরের আলোয় চোখ খুলল আমাদের। মাদ্রাসার ছাত্ররা কোরআন পাঠ করছে। আমরা সেই কোরআনের পাঠ শব্দ আমাদের কানে আসে, দেখি আমরা ঠিক তাঁবুর সামনেই পড়ে আছি। অশরীর কিছু দেখার পর কি হলো, জ্ঞান হারানোর পর কি হয়েছে, আর আমরা তাঁবুর সামনেই বা কিভাবে আসলাম, কোনো কিছুই আমাদের মনে নেই, কিছুই জানি না। আমরা তাড়াতাড়ি তাঁবু থেকে সব জিনিসপত্র নিয়ে বাসায় চলে আসি। আসার সময় কবরস্থানের দিকে একবার তাকিয়ে দেখি কবরস্থান থেকে ধোঁয়া উঠছে। বাসায় এসে আপু জিজ্ঞেস করে, কিরে কেমন কাটলো তোদের কবরস্থানে এক রাত? আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। কালকে রাত্রে যা হয়েছে তার সবই একটা গভীর রহস্য, দুঃস্বপ্ন বলতে গেলে। কিসের শব্দে আমরা তাঁবু থেকে বের হই, কিভাবে আমরা তাঁবু থেকে এত দূরে চলে এসেছিলাম, আবার কে ছিল কাল রাতের সেই বৃদ্ধ দাদু, কোথা থেকে সেই উদ্ভট গন্ধটিও বা আসছিল, সবকিছুই রহস্যই রয়ে গেল। ওই ঘটনার পর আমাদের এমন অ্যাডভেঞ্চার করার শখ একেবারেই মিটে গিয়েছে জীবনের তরে। এই ছিল আমার সাথে ঘটা সত্য একটা ঘটনা। আশা করি আমার ঘটনাটা ভালো লাগবে। আমি রোদেলা রিদা, আবার দেখা হবে ভূত গল্পের অন্য কোনো এক এপিসোডে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ রোদেলা রিপা, আপনার প্রথম ঘটনাটি, প্রথম সত্য ঘটনাটি আপনি শেয়ার করেছেন ভূত গল্পের আমাদের আজকে 76 এপিসোডে। অবশ্যই আপনি জেনে খুশি হবেন এবং সবাই আপনারা নিশ্চয়ই জানেন যে ভূত গল্প সবসময় বাস্তব ঘটনা নিয়েই কিন্তু আমরা কাজ করে থাকি। তো সেই লক্ষ্যেই আজকে রোদেলা রিদা আপনাদের জন্য পাঠিয়েছেন তারই এবং তার শুধু না, তার বন্ধুদের সাথে ঘটে যাওয়া কবরস্থানে এক রাতের এক লোমহর্ষক অ্যাডভেঞ্চারের কথা। তো সত্যি রাতটা খুবই কঠিন গিয়েছে আপনাদের, আমি বুঝতে পারছিলাম যখন আমি ঘটনাটা করছিলাম। তো অ্যাডভেঞ্চার করার যে শখ আপনাদের একেবারে মিটে গেছে, একেবারে মিটাবেন না প্লিজ। কিছু অ্যাডভেঞ্চার আসলে না রাখলে জীবনে কিন্তু রোমাঞ্চই থাকে না, জীবনের মানেটাই পরিবর্তন হয়ে যায়। তো কিছু অ্যাডভেঞ্চার নিজেরা রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভূত গল্প কিন্তু প্রতি সোমবার এক চমৎকার অ্যাডভেঞ্চার নিয়ে স্বাধীন মিউজিকে বরাবরই হাজির হয়ে থাকে আপনাদের জন্য। আর শুধুমাত্র আপনাদেরই বাস্তব ঘটনাগুলো নিয়ে কিন্তু সাজানো হয়ে থাকে প্রতিটা এপিসোড। তাই আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, ভূত গল্পে কোনো দ্বিধা না রেখে আপনাদের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলো অথবা আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি পরিজন আত্মীয়-স্বজন কারোর সাথে ঘটে যাওয়া যদি কোনো রোমহর্ষক রোমাঞ্চকর বা ভয়ের হার হিম করা ঘটনা থাকে অবশ্যই অবশ্যই পাঠিয়ে দেবেন। আর পাঠানোর জন্য যা করতে হবে তা তো আপনাদের পূর্বে বলেছি, আবার একটু ছোট করে বলে দিচ্ছি, হুইচ ইজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি একটু নোট করে রাখবেন, হুইচ ইজ 01730178995। আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অডিও ক্লিপ অথবা লিখে, তাছাড়া যদি কেউ ইমেল করতে চান চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন bhutgalpo.show@gmail.com। স্যার আমি একটু ভুল বলে ফেলেছি, একটু ভুল হয়ে যায় আমার বারবার, bhutgalpo.show@gmail.com। ওকে, হুইচ ইজ স্পেলিং টাইম বলে দিচ্ছি bhutgalpo.show@gmail.com। সবারই মনে ছিল, মনে থাকবে আশা রাখছি, এবং সবাই আপনাদের ঘটনাগুলো দেরি না করে পাঠিয়ে দিন। আমরা সামনের এপিসোডগুলোতে আমাদের সত্য ঘটনাগুলো নিয়ে হাজির হব স্বাধীন মিউজিকের নিয়মিত পডকাস্টে ভূত গল্পে। তো বন্ধুরা চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনাগুলো, সেই পর্যন্ত সবাই মিলে একসাথে শুনতে থাকবেন অবশ্যই ভূত গল্প।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা ভূতের গল্প শুনবে, চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
পড়ছি পরিত্যক্ত হাসপাতালের শেষ অংশ। আমি পরিত্যক্ত হাসপাতালের সেই রুমের দরজা খুলতে গিয়েই একটা লোক হঠাৎ পিছন থেকে বলে উঠল, ওখানে যাস না, ওখানে গেলে তোর মৃত্যু হবে। আমি এই কথায় তাও তেমন গুরুত্ব না দিয়ে দরজাটা খুলতে চলে গেলাম। দরজার কাছে যেতেই দরজাটাও অটোমেটিক খুলে গেল। আমি ভেতরে ধীরে ধীরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করা মাত্রই আবার দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। আমি ভেতরে প্রবেশ করতেই রুমের চারদিকে আগুনের মশাল দিয়ে হঠাৎ আলোকিত হয়ে গেল। আমি দেখতে পেলাম রুমের ভেতর একটা কোনায় বড় করে লেখা, লাশঘর। এটা দেখে তো আমি ভয় পেয়ে পিছনে তিন চার কদম পিছিয়ে গেলাম। তাহলে কি আমি লাশঘরের মধ্যে চলে এসেছি? ভালো করে চারদিকে খেয়াল করে দেখলাম হঠাৎ আমার চোখটা একটা আলমারির দিকে পড়ল। আমি ভাবলাম আলমারির পিছনে কোনো দরজা আছে হয়তো, যেখান দিয়ে আমি পরিত্যক্ত রুমে গিয়ে হাসপাতালের মালিকের মৃতদেহটি আনতে পারবো। আমি আলমারির কাছে যেতেই আবার সেই লোকটি বলে উঠল, ওখানে যাস না, যাস না ওখানে, ওখানে গেলে তোর মৃত্যু হবে। এবারও আমি তার কথায় কোনো গুরুত্ব দিলাম না। আমি আলমারির কাছে গিয়ে একটা ধাক্কা মেরে আলমারিটা খুলে ফেললাম। আলমারি খুলেই ভিতরে দেখতে পেলাম লাশ কাটার সকল যন্ত্রপাতি এখানে রয়েছে, সাথে একটা নরকঙ্কালও বিদ্যমান। আমি এটি দেখে পিছনে চলে গেলাম। আমি জাদুকরকে স্মরণ করতে লাগলাম মনে মনে। জাদুকরও একটা গায়েবী শব্দ দিয়ে বলল, এখান থেকেই তোর আসল ধাঁধা শুরু রে, এরপরেই তোর রাস্তা, সাবধানে পা ফেলবি। এটা বলেই সেই গায়েবী আওয়াজটাও হঠাৎ থেমে গেল। আমি আলমারির কাছে গিয়ে সকল কিছু ভালো করে আস্তে আস্তে খুঁটিয়ে দেখতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কারো হাঁটার শব্দ পেলাম। শব্দটা শুনে মনে হচ্ছে নূপুরের শব্দ। আমি একটু উঁকি দিয়ে দেখতে চেষ্টা করলাম। দেখলাম আমার বউ পরিত্যক্ত এই রুমের দিকেই আসছে। আমি আমি তাকে দেখে সামনের দিকে এগিয়ে যাব বলে ঠিক করলাম। সেই মুহূর্তেই ধুতি পরা লোকটি গায়েবে আওয়াজ দিয়ে বলে দিল, তোকে ধোকা দেওয়া হচ্ছে রে, তোকে আরো সাবধান হতে হবে। এটি আমার কিন্তু শেষবারের সাবধানতা, আমি আর তোকে সাহায্য করতে পারবো না, আর মাত্র একবারই কিন্তু পারবো, আর সেটা তোর মৃত্যুর ঠিক আগে। এর আগে আর পারবো না রে, কাজটা সুন্দর করে শেষ কর। কথাটা শেষ হওয়ার পরই অদ্ভুত ভাবে আর শব্দটা শোনা গেল না। আমি উঁকি দিয়ে দেখলাম আমার বউয়ের মতো দেখতে মেয়েটি আমার দিকে আসছে। আমি এটা দেখে চুপ করে রুমের একটা কোনায় বসে পড়লাম। নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। আমার বউয়ের মতো দেখতে সেই মেয়েটি রুমের মধ্যে এসে চারদিকে ভালো করে লক্ষ্য করে দেখল। আর অদ্ভুতভাবে সে আমাকে কেন জানি দেখতে পাচ্ছে না। আমি আন্দাজ করতে লাগলাম হয়তো হাসপাতালের মালিকের সেই মৃতদেহটি এই রুমের কোথাও বা এই রুমের মধ্য দিয়েই যেতে হবে, এমন কোনো অভিশপ্ত রুমেই রাখা রয়েছে। আমি এটা ভাবতে ভাবতে আস্তে আস্তে রুমের কোনা থেকে বের হতে চেষ্টা করলাম। যেই না বের হওয়ার জন্য নড়েচড়ে উঠলাম, ঠিক সেই সময় আবার সেই মেয়ে রুমের মধ্যে চলে আসলো। আমি ভেবেই নিয়েছিলাম মেয়েটি আমাকে দেখতে পেরেছে। আমি ভয়ে গুটিসুটি হয়ে বসে আছি। ভালো করে খেয়াল করে দেখলাম মেয়েটা সেই আলমারির দিকে গেল। আমি রুমের মধ্যে থেকে মেয়েটার সমস্ত চলাফেরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি। মেয়েটা আলমারির কাছে গিয়ে লাশ কাটার সব জিনিস একটা একটা করে বের করে ফেলল। লাশ কাটার জিনিসগুলো বের করে মেয়েটা আবার রুম থেকে বের হতে লাগলো। আমি এবার আস্তে করে রুমের কোনা থেকে বের হয়ে আলমারির পিছনে লুকানোর চেষ্টা করলাম। আমি আলমারির পিছনে লুকানোর সাথে সাথে মেয়েটা আবার রুমের মধ্যে চলে আসলো। মেয়েটির হাতে লাশ কাটার জন্য নানা রকম যন্ত্রপাতি। আলমারির পিছনে লুকিয়ে আমি মেয়েটিকে একটু একটু করে পর্যবেক্ষণ করতে লাগলাম। মেয়েটি রুমের একটি আলমারি খুলে সেখান থেকে একটি লাশ বের করে নিল। আমি আগে জানতাম না এই আলমারির মধ্যে একটা লাশ ছিল। লাশটি বের করার পরে হুইল চেয়ারের মধ্যে বসিয়ে মেয়েটি লাশ নিয়ে বাইরে চলে গেল। আমি কোনো কিছু না ভেবে মেয়েটির পিছন পিছন চলতে লাগলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটি সেই লাশটিকে নিয়ে একটি ক্যাবিন খুঁজতে চলে গেল। ক্যাবিনেটের দরজা কাঁচের জানলা লাগানো ছিল। আমি হালকা করে উঁকি দিয়ে যা দেখলাম তাতে আমি অনেক ভয়ে হয়ে গেলাম। আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো। আমি দেখলাম মেয়েটি একটা মৃত অর্ধগলিত লাশ সেই কাটার যন্ত্রগুলো দিয়ে কেটে নিচ্ছে লাশটাকে। আমি এটা দেখে ভয় পেয়ে গেলাম। আমি সেই কেবিনের সামনে থেকে চলে আসলাম। আমাকে যেভাবে হোক এই হাসপাতালের মালিকের লাশটা ওই সপ্তাহে ঘর থেকে খুঁজে বের করতেই হবে। ওকে খুঁজে বের করতেই হবে। আমি আবারও সেই পরিত্যক্ত রুমের মধ্যে চলে আসলাম। সেখানে এসে চারদিকে খুঁজতে লাগলাম। হঠাৎ আমি খেয়াল করলাম যে আলমারির মধ্যে থেকে মেয়েটি লাশ বের করেছিল সেই আলমারির পেছন থেকে একটু আরো দেখা যাচ্ছে। আমি সেখানে গিয়ে দেখার চেষ্টা করলাম। আমি মেয়েটা সরিয়ে দেখতে পেলাম একটা গোপন দরজা রয়েছে। আমি আর কিছু সাত পাঁচ না ভেবে দরজাটি খোলার চেষ্টা করলাম। অনেক সময় নিয়ে দরজাটি খুলেও ফেললাম। দরজা খোলার পর রুমের ভেতর থেকে অনেক আলো বের হতে লাগলো। আমি আলোর জন্য কোনোভাবেই সামনে তাকাতে পারছি না। চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার আলোর তীব্রতার জন্য। বেশ কিছু সময় পর ধীরে ধীরে চোখ খুলে দেখতে পেলাম আমার সামনে একটা লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। লাশটা দেখতে একদম তাজা দেখেই মনে হচ্ছে মাত্র কিছু সময় আগে কেউ একজন হয়তো একে হত্যা করেছে। আমি কিছু না ভেবে লাশটাকে ঝুলন্ত অবস্থা থেকে ছাড়িয়ে একটা ঠেলা খাট নিয়ে বাইরে বের করার চেষ্টা করলাম। আমি লাশের কাছে যেতে সবকিছু আবার আগের মতো হয়ে গেল। আমি ওই ঠেলা খাটটা নিয়ে হাসপাতালের বাইরে আসার চেষ্টা করলাম। অনেক ঝামেলা পার করার পরে আমি লাশটিকে নিয়ে হাসপাতালের বাইরে চলে আসলাম। অবশেষে বাইরে জাদুকর আমার জন্য অপেক্ষা করছিল। আমি লাশ নিয়ে আগে তার সামনে চলে আসি। লাশ নিয়ে জাদুকরের সামনে আসতেই সেই বৃদ্ধ লোকটিও হঠাৎ হাজির হয়ে গেল সেখানে। বৃদ্ধ লোকটি বলতে লাগলো জাদুকরকে উদ্দেশ্য করে, তুই কোনো কথাই আমার শুনলি না, তুই আমার শক্তিতে হাত দিয়েছিস, আমি তোকে ছাড়বো না রে, সবাইকে মেরে ফেলবো, একটা একটা করে মেরে ফেলবো সবাইকে। এটা বলে বৃদ্ধ লোকটি ক্রুদ্ধ বেগে চলে গেল সামনের দিকে। জাদুকর তারপরে আমাকে বলতে লাগলো, যে করে হোক সেই লাশ নিয়ে তুই সপ্তগ্রামের কালকুঠুরিতে কবর দিয়ে আসবি, আমি তোকে সাহায্য করব। আর তোর বউকে আর কিছু সময় পর আমি উদ্ধার করে নিয়ে আসবো, তুই দেরি না করে এখনই বের হয়ে পড়, কোনো সমস্যা হলে আগে আমাকে স্মরণ করবি। আমি জাদুকরের কথা মতো লাশটা নৌকায় তুলে রওনা দিলাম সেই সপ্তগ্রামের কালকুঠুরিতে। নৌকাতে শুধু আমি আর সেই মালিকের লাশটা। আমি ভয়ে ভয়ে নৌকা চালিয়ে সামনের দিকে যাচ্ছি। আমায় যেভাবেই হোক আমার বউকে বাঁচাতে হবে। এসব অদ্ভুত রকমের কাণ্ড থেকে আমাকে বাঁচতেই হবে, আমার পরিবারকে আমাকে বাঁচাতেই হবে। এসবই চিন্তা করছি আর ভয়ে ভয়ে নৌকাও চালাতে শুরু করে দিয়েছি। সুপ্ত গ্রামের কালকুঠুরিতে আমি আগে কোনোদিন যাইনি, তাই সঠিক চিনে উঠতে পারছি না যে কোন রাস্তা দিয়ে আসলে যেতে হবে সুপ্ত গ্রামে। আমি যখন নদীর মাঝখানে চলে আসলাম তখন শুরু হলো এক ভয়াবহ ঘটনা। আমি দেখলাম সেই লাশটির পা নড়াচড়া করতে লাগলো। এটা দেখে আমি নৌকার উপর ছট করে দাঁড়িয়ে পড়লাম। জাদুকর বলেছিল কোনো সমস্যা হলে যেন তাকে স্মরণ করি। আমি তাকে অনেক সময় ধরে স্মরণ করতেছিলাম কিন্তু তার কোনো খবর নেই, তার কোনো সারা সপ্তাহে পাচ্ছি না। হঠাৎ আমার মনে পড়ল সে তো বলেছিল আমাকে আর নতুন করে সে আমাকে সাহায্য করবে না, একমাত্র আমার মৃত্যুর আগে ব্যতীত। আমি নৌকার মধ্যে আবার বসে পড়লাম। ধীরে ধীরে নৌকাটা সামনের দিকে চলতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ নদীতে সেই ঠিক আগের মতো উথাল পাথাল ঢেউ শুরু হয়ে গেল। নৌকাটা দুলছে, কখন যেন উল্টে পড়ে যাবে। আমি দূর থেকে খেয়াল করলাম সেই বৃদ্ধ লোকটি আসছে আমাদের নৌকার দিকে। ভালো করে খেয়াল করে দেখলাম বৃদ্ধ লোকটির সাথে আমার স্ত্রীও আছে। দেখতে দেখতে বৃদ্ধ লোকটি আমার সামনে চলে আসলো। বৃদ্ধ লোকটি আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোর বউকে বাঁচাতে চাইলে এই লাশটা আমাকে দিয়ে দে, শুনে যা, আমাকে দিয়ে দে, তোর বউকে বাঁচাতে চাইলে ওই লাশটা, ওই লাশটা আমাকে দে। আমি এই লাশ দিয়ে দিলে আপনি আমার বউকে আমার হাতে তুলে দিবেন? হ্যাঁ হ্যাঁ দিব, দে আমাকে লাশটা দে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হলো, বৃদ্ধ লোকটি চাইলেই আমার কাছ থেকে লাশটা নিয়ে যেতে পারে জোর করে, কিন্তু সে নিচ্ছে না, সে কোনো শক্তি খাটাচ্ছে না, দূর থেকে শুধু আমাকে আদেশ করে যাচ্ছে। এর কারণটা আমি খুঁজতে লাগলাম। হঠাৎ আমি তাকে পরীক্ষা করার জন্য বললাম, লাশটা অনেক ভারী, আমি তুলতে পারবো না, আপনি নিয়ে যান। বৃদ্ধ লোকটি আমার কথা শোনা মাত্র একটা চিৎকার দিয়ে উঠলো আর বলতে লাগলো, না 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 না, তুই যেভাবে হোক যেভাবে হোক আমার কাছে নিয়ে আয়, নিয়ে আয় লাশটা আমার কাছে, তোর বউকেও নিয়ে যা। আমি বৃদ্ধ লোকটির কথা শুনে বুঝতে পারলাম, যত সময় এই লাশটি আমার কাছে থাকবে তত সময় ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার এদিকে তাকিয়ে কিছু ইশারা করতেই তার রূপ বদলে গেল। তখন বুঝতে পারলাম আসলে সেই বৃদ্ধ লোকটি আমাকে বোকা বানানোর জন্যই এসেছে এবং আমার বউয়ের রূপে অন্য এক খারাপ জিনকে নিয়ে এসেছে। চারদিকে নদীর পানি ঢেউগুলো জোরালো হয়ে নৌকার মধ্যে এসে চাপ দিচ্ছে। এবার আমি কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে নৌকা চালাতে শুরু করে দিলাম। চারিদিকে প্রবল পেকে বাতাস বইছে, আমি নৌকা নিয়ে এদিকে ওইদিকে করতে লাগলাম। সপ্তগ্রামের রাস্তাটা আমি চিনি না। হঠাৎ সেই লাল কাপড়টা দেখতে পেলাম ভেসে ভেসে যাচ্ছে। লাল কাপড়টা দেখেই আমি চিনতে পারলাম, হে এই তো সেই লাল কাপড় যে আমাকে রাস্তা চিনে নিয়ে গিয়েছিল সেই জাদুঘরের রাস্তা নয়। আমি লাল কাপড়টা ফলো করতে করতে এগিয়ে গেলাম নৌকা নিয়ে সামনের দিকে। পিছনে বৃদ্ধ লোকটি ওর সকল অশরীরী আত্মা আর খারাপ মানুষগুলোকে নিয়ে আমার দিকে এক প্রকার ধেয়ে আসছে বাতাসে ভর করে। বেশ কিছু দূর এভাবে পৌঁছে গেলাম সামনের দিকে, হঠাৎ বৃদ্ধ লোকটি আমার কাছে চলে আসলো, আমাকে ছুঁয়ে ফেলবে এমন অবস্থায় সেই হাসপাতালের মালিকের লাশটি অদ্ভুতভাবে নৌকার মধ্যে উঠে পড়ল। এটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম এবং আমার সমগ্র শরীরের লোমগুলো ভয়ে কাটা দিয়ে উঠল। লাশটি উঠে এই বৃদ্ধ লোকটির দিকে তাকাতে এই বৃদ্ধ লোকটি যেন ভয় পেয়ে গেল। আমি এই দৃশ্য দেখে নৌকার কোণে দাঁড়িয়ে আছি। এই সময় মধ্যে আমি নিজের পাটুকেও নাড়াতে পারলাম না, মুখের মধ্যে আমার কোনো শব্দ নেই। হাসপাতালের মালিকের লাশটা উঠে দাঁড়িয়ে সেই বৃদ্ধ লোকটিকে বলতে লাগলো, এই তোর ক্ষমতা এখন শেষ, এখন আর তোর ক্ষমতা তুই ফিরে পাবি না, তোকে আমি ধ্বংস করে দেব, তোকে আমি চিরতরে ধ্বংস করে দেব। এটা বলে একটা আগুনের ফুলকি বৃদ্ধ লোকটির দিকে সেই মালিকের লাশটা ছুড়ে মারল। বৃদ্ধ লোকটি এমন অবস্থা দেখে অদৃশ্য হয়ে গেল হঠাৎ করে। বৃদ্ধ লোকটি অদৃশ্য হওয়ার সাথে সাথে সেই মালিকের লাশটাও আবার আগের জায়গায় এসে পড়ল। আমি এবার নাড়াচাড়া করতে পারলাম, কেমন জানি মনে হলো আমার আমার হঠাৎ হাত পা সবল হয়ে গিয়েছে। আমি আবার আগের মতো করে নৌকা চালাতে শুরু করলাম। আমার জ্ঞান বুদ্ধি হঠাৎ করেই কেমন যেন লোপ পেয়েছে। সামনে সেই লাল কাপড়টা আমাকে আবারও পথ দেখিয়ে দিচ্ছে। আমি তার পিছনে নৌকা চালিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বেশ কিছু দূর যাওয়ার পর একটা সাইনবোর্ডের লেখা দেখতে পেলাম, সেখানে বড় বড় করে লেখা আছে সপ্তগ্রাম। আমি সামনে এগিয়ে গেলাম, কিছু দূর এগিয়ে যেতেই নদী শেষ হয়ে গেল। আমি নৌকা নদীর পাড়ে রেখে লাশটাকে নামিয়ে নিলাম। লাল কাপড়টা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। লাশ নামানোর পর চারদিকে খেয়াল করে দেখতে লাগলাম, কিছুটা দূরেই একটা ঠেলা খাট রাখা ছিল। আমি ওই ঠেলা খাটটা এনে লাশটিকে খাটে তুলে সেই লাল কাপড়ের পিছন পিছন যেতে লাগলাম। অনেক ঘন জঙ্গল পার করে একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালাম। লাল কাপড়টি বাড়ির সামনে এসে হঠাৎ উধাও হয়ে গেল। আমি বাড়ির গেটের সামনে গিয়ে দেখতে পেলাম সেখানে লেখা আছে পুরনো কালকুঠুরি। আমি বাড়ির ভিতরে প্রবেশ করতে বাড়িটা কেমন যেন হঠাৎ আলোকিত হয়ে গেল, ঠিক সেই হাসপাতালের মতো। প্রথম অবস্থায় হাসপাতালে ঠিক যেমনটা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি বাড়ির ভিতরে প্রবেশ করতেই সব নতুনের মতো হয়ে গেল কেমন জানি। আমি লাশের খাটের দিকে তাকিয়ে গেলে দেখলাম লাশটা সেখানে নেই, লাশটা সেখানে নেই। আমি আমি তো এই মাত্র লাশটাকে খাটিয়ে নিয়ে আসলাম। এই দৃশ্য দেখে আমি আবারও ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি যেন আবারও লোপ পেয়ে গেল। আমি কোন এক অজানা অচেনা মায়ায় পড়ে গেলাম। বাড়ির ভিতরে দৃশ্য দেখে আমি বাড়ির প্রতি একটা টান অনুভব করলাম। আমি যেন একটা অন্য জগতে চলে এসেছি হঠাৎ করে। হঠাৎই একটা ছোট্ট মেয়ে আমার সামনে দিয়ে দৌড় দিয়ে এক পাশ থেকে অন্য পাশে চলে গেল। আমি যেন এক কল্পনায় ডুবে গিয়েছি, আগের কোনো কিছুই আমার মনে নেই। শুধু মনে হচ্ছে এই আমি কোথায় আসলাম, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর বাড়ি আমি তো আগে কোনোদিন দেখিনি। আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কিছুটা সামনে যেতেই একটা পিয়ানো সামনে পড়ল। আমি দেখতে পেলাম সেই পিয়ানো বাজিয়ে একটা ভদ্রলোক গান করছে। সে কি সুন্দর তার গানের গলা। আমি লুকিয়ে তার গান শুনছিলাম। তার গান শুনতে শুনতে যেন আমি আশেপাশে সমস্ত কিছুই ভুলে গেলাম। কোথায় আমি, কে আমি, কেন, কিভাবে আমি এখানে আসলাম। হঠাৎ সে গান থামিয়ে দিল আর আমার দিকে আস্তে আস্তে ঘুরে তাকালো। তাকে সে বলতে লাগলো, দরজার আড়াল থেকে ভিতরে চলে আসুন না, কোনো সমস্যা নেই, আসুন। আমি তার কথা শুনে বিনা দ্বিধায় কোন এক অমোক টানে চলে গেলাম। অনেক সুন্দর দেখতে একটা সোফাতেও বসে পড়লাম। অনেক সময় ধরে তার গান শুনলাম। কিছু সময় পর একটা মহিলা চা নিয়ে আসলো। মহিলাটি সেই লোকটিকে বলতে লাগলো, কতবার করে বললাম বাড়ির বৃদ্ধ দারোয়ানটাকে পরিবর্তন করো, পরিবর্তন করো, ওকে বদলাও, তুমি আমার কোনো কথাই শোনো না। এটা বলেই একবার আমার দিকে তাকিয়ে সে হনহন করতে করতে চলে গেল ভিতরের ঘরে। হঠাৎ লোকটি বলে উঠল, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, অনেক বছর পর আমার বাড়ি, আমার পিয়ানো, আমার গান, সব কিছুই আবার নতুন করে প্রাণ ফিরেছে, ফিরে পেয়েছে শুধু আপনার জন্য। আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। এই কথাগুলো শোনার পর আস্তে আস্তে আমার আগের ঘটনাগুলো না মনে পড়তে লাগলো। বেশ কিছু সময় পর প্রচুর মাথা ব্যথা শুরু হলো আমার। হঠাৎ আগের সবকিছুই আমার মনে পড়ে গেল। আমি সামনে তাকিয়ে দেখি সেই লোকটাই বসে আছে। আরে ইনি তো সেই হাসপাতালের মালিক। আমি তাকে দেখে আবার দাঁড়িয়ে পড়ি। হঠাৎ করে সে আমাকে শান্ত করে বলল, বসুন বসুন। আমি বসে আছি হতবিহ্বল দৃষ্টি নিয়ে তার দিকে। কিছুটা দূরেই মালিক সাহেব বসে আছে আমার সামনে। মালিক সাহেব আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা একে একে আমাকে বলতে শুরু করলো। একবার শেষ অবধি বলার পরে সে বলতে লাগলো, জানেন ভাই, আমি যেখানে বসে আছি সেখানে আমি আগে সব সময় বসে থাকতাম, কিন্তু সেটা মৃত অবস্থায় নয়, জীবিত অবস্থায়। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার কান শরীর সম্পূর্ণ গরম হয়ে গেল। চোখগুলো চারদিক থেকে অন্ধকার হয়ে আসছে। হঠাৎ লোকটি আবারও বলে উঠল, আরে ভাই ভয় পাবেন না, কোনো ভয় নেই, আপনি এখন 1600 সালে আছেন, বুঝেছেন, আর আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার শেষ আর সমাপ্তি হয়তো আপনার হাতেই ছিল। আমি একটু স্বাভাবিক হয়ে লোকটির সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম তার মৃত্যু কি করে হয়েছে। তখন সে বলল, শুনবেন, আমার মৃত্যুটা খুব কষ্টদায়ক ছিল। আমার বাড়ি, গাড়ি, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমার দেখভাল করার জন্য একটা বৃদ্ধ লোককে রেখেছিলাম আমি। সে প্রথমে ভালোই ছিল, কিন্তু আমার টাকার পয়সার লোভ পরবর্তীতে সে সামলাতে পারেনি। একদিন বাড়িতে এসে দেখি আমার বাচ্চা, আমার বউ কেউ নেই, চারিদিকে ধুধু অন্ধকার হয়ে আছে বাড়িটা। তাদের ঘরে যেতেই দেখলাম তাদের লাশটা ঘরের পাখার সাথে ঝুলানো। সেই সময় বৃদ্ধ লোকটি আমাকে বলেছিল সে কিছু জানে না এই বিষয়ে। আমিও তাকে বিশ্বাস করে বাবার মতো করে ভালোবেসে আমার বাড়ির সমস্ত সম্পত্তি তাতে হস্তক্ষেপ করতে দিই। এটাই ছিল আমার ভুল, এটাই ছিল আমার বড় ভুল। দিন যেতে থাকে, তার লোভের পরিমাণ আরো দিনকে দিন বাড়তে থাকে। দিনটি ছিল বুধবার। সেদিন রাতের বেলায় আমার করা হাসপাতাল থেকে বাসায় ফেরার পরে বৃদ্ধ লোকটি আমাকে এক গ্লাস পানি দিয়ে বাহিরে চলে যায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাড়িতে আপনি আর এই বৃদ্ধ লোকটি ছাড়া আর কেউ থাকতেন না? সে বলল, না, আমার বহু বাচ্চা মারা যাওয়ার পর আমার সাথের পিয়ানো আর সেই বৃদ্ধ লোকটি আমার আপন ছিল, একান্ত আপন। বুধবার ছিল দিনটি আমার জীবনের সবচেয়ে নিকৃষ্ট আর ধিক্কার জনক দিন। গভীর রাতে ঘুম আসছে না, বসে আছি চিলেগোটার ঘরে, হঠাৎ মাথার পিছন দিকে থেকে কে যেন আঘাত করে বসল। প্রচন্ড একটা ব্যথা নিয়ে পিছন দিকে তাকিয়ে দেখলাম সেই বৃদ্ধ লোকটি, যাকে আমি এতদিন বাবার মতো শ্রদ্ধা করে গিয়েছি, যাকে আমার সম্পত্তিতে দেখাশোনার জন্য হস্তক্ষেপ করতে দিয়েছি, যাকে আমি বিশ্বাস করে এত কিছু দিয়েছি। সে তার হাতে থাকা রামদা দিয়ে আমার বুকে একটা কোপ দিয়ে চিট করে দেয়, আর আমিও চলে যাই সেই জায়গায় যেখান থেকে আর কেউ কোনোদিন ফিরে আসে না। সেখানে গিয়েও আমি শান্তি পাইনি একদিনের জন্য। প্রতিশোধের আগুনে জ্বলতে গিয়েও পানি দিয়ে নিভিয়ে রেখেছি, আগুনটা জ্বালতে দেইনি। সেই লোকটি আমাকে বছরের পর জাদু কবিরাজে করে একটা ঘরে আটকে রেখেছিল, যে ঘর থেকে আপনি আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। ওই হাসপাতালটা করেছিলাম মানুষকে সাহায্য করার জন্য। আমি আমার স্ত্রীর খুব আশা ছিল, মানুষগুলো অসহায় ছিল, আমি তাদের সাহায্য করেছি। অথচ আমি বছরের পর বছর সেই অবিশ্বপ্ত ঘরের মধ্যে একা কাটিয়েছি, একা বদ্ধ খুপড়িতে আমি একা কাটিয়েছি, আমাকে কেউ দেখতে আসেনি। সেই দিনের পর থেকে হাসপাতালের অন্ধকার হয়ে গেল, চলে গেল সেই বৃদ্ধ লোকটির খবরে শুরু হলো এক অন্ধকার ইতিহাসের। এমন কথা বলতে বলতে লোকটি আমাকে বলল, এখন আমাকে চিরজীবনের জন্য মুক্তি দিন, আমাকে মুক্তি দিন। এটা বলেই লোকটি তার আগের চেহারায় ফিরে গেল। সে আমাকে আবার বলতে লাগলো, আমাকে এই কালকুঠুরিতে কবর দিয়ে দিন, আমাকে কবর দিয়ে দিন, আমি একটু শেষ শান্তিটা পেতে চাই, আমি আমার স্ত্রী সন্তানের কাছে যেতে চাই, আমাকে এখানেই কবর দিয়ে দিন। সে আমাকে তার একটা ডায়েরি হাতে দিয়ে আবার সেই লাশের খাটিয়ার মধ্যে শুয়ে পড়ল। আমি তাকে নিয়ে কালকুঠুরিতে চলে গেলাম। কবর দেওয়ার আগে জাদুকরও হঠাৎ চলে আসলো। জাদুকর মালিকের লাশ দেখে চোখের পানি ছেড়ে বলে উঠল, শুধু শুধু মালিক একা নয়, আমাকেও দিয়ে দাও, আমাকেও দিয়ে দাও কবর এখানে, কারণ আমিও তো আর বেঁচে নেই। সারা জীবন মালিকের গাড়ি চালিয়েছি, মালিকের সাথে আছি, এখনো মালিকের সাথেই থাকতে চাই। জাদুকর আমাকে তার নিজের একটা কাপড় দিয়ে এসেও কবরের পাশে শুয়ে পড়ল। আমি অবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আমি দুইটা লাশকে কবর দিয়ে দিলাম। বের হয়ে আসার সময় নিজের হাতে থাকা ডায়েরিটা আর কাপড়টা সাথে নিয়ে বের হলাম আমি বাড়ি থেকে। আমি বের হওয়ার সময় মালিক আর জাদুকর দুইজনই বলতে লাগলো, ভালো থেকো তুমি, ভালো থেকো ভাই আমার, সব সময় আমরা তোমার সাথেই থাকবো। আমি কালকুঠুরি থেকে বের হতেই দিনের আলো চোখে পড়ল, আমি তো ভীষণ খুশি। আমি বের হয়েই দেখতে পেলাম সেই বাড়ি, সেই হাসপাতাল আগুনে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে, আর সেই বৃদ্ধ লোকটি বাড়ির মধ্যে আর্তনাদ করছে। কিছু সময় পর সবকিছু হঠাৎই উধাও হয়ে গেল। আমি অদৃশ্য হয়ে আমার বাড়ির সামনে পৌঁছে গেলাম। গিয়ে দেখতে পেলাম আমার বউ বাড়ির উঠানে বসে আছে স্বাভাবিকভাবে। আমি বাড়ি ঢুকতেই সে বলে উঠল, সেই কখন বাজারে গিয়েছে, এত সময় লাগে তোমার বাজার থেকে আসতে? হ্যাঁ, তুমি বলল যে আমি বাজার নিয়ে আসি, আর এত সময়, সেই বেলা গড়িয়ে গেল। আমি একটু মুচকি হেসে তাকে জড়িয়ে ধরে রাখলাম। বাসায় বসে মালিকের দেওয়া ডায়েরি আর জাদুকরের দেওয়া কাপড়টা বের করে দেখতে পেলাম ডায়েরিতে বড় বড় করে লেখা, কাছের মানুষরা এই বেশি ধোঁকা দেয়, যদি সম্ভব হয় তাদেরকে নজরে রাখো। আর ডায়েরির ভেতরে একটা বিশাল আকৃতির স্বর্ণ মুদ্রা ছিল। জাদুকরের কাপড়টা মিলতেই বের হয়ে গেল অনেকগুলো বিদেশি সুন্দর সুন্দর জিনিসপত্র, যা দিয়ে বাকি জীবনটা আমার বসে খেলেও চলে যাবে। আমি অবাক হয়ে এই জিনিসগুলো দেখতে লাগলাম। আমি হঠাৎ এগুলো রেখে বাড়ির বাহিরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলাম, আপনাদের দেওয়ার সম্পদ আর শিক্ষা আমি কোনোদিনও ভুলব না, ভালো থাকবেন আপনারা, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ভূতকল্পের দর্শকদের জন্য আজকের গল্পটি কেমন লাগলো, আমি এই গল্পে আসলে রহস্যগুলো তুলে ধরেছি মাত্র, আর বিশেষ করে চেষ্টা শিক্ষামূলক করার জন্য ঘটনাটি সাজিয়ে লিখেছি। আমার লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখছি। আমি আকাশ আহমেদ, আবার অদ্ভুত গল্পের কোনো এক এপিসোডে আমার ঘন্টাটা আপনারা শুনতে পারবেন নিশ্চয়ই। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, শুনতে পেলেন হাসপাতালের রহস্যের, পরিত্যক্ত হাসপাতালের রহস্যের শেষ বা অন্তিম পর্ব, লিখেছেন আকাশ আহমেদ। আকাশ আহমেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকেও, কেননা আজকে আপনার পরিত্যক্ত হাসপাতালের এই রহস্যের ঘটনাটি আজকে শেষ করতে পেরেছি আমরা ভূত গল্পের পক্ষ থেকে। আমাদের ভূত গল্পের দর্শকদের জন্য অনেকেই কিন্তু বলেছিলেন যে হাসপাতালের গল্পের শেষ অংশটা অনেকে শুনতে চান। আর বন্ধুরা, আপনারা যারা আজকে হাসপাতালের রহস্যের এই ঘটনাটা নতুন শুনছেন তাদের জন্য স্পেশালি বলবো, তারা আজকে হয়তো ঘটনাটা শুনে কিছুই বুঝতে পারবেন না, কারণ ঘটনার মূল ঘটনাটা ঘটে গিয়েছিল আমাদের 75তম এপিসোডে, দ্যাট মিন্স হাসপাতাল রহস্যের প্রথম পর্বে আর কি। তো প্রথম পর্বটা শুনতে হলে আপনাদের অবশ্যই টিউন করতে হবে আমাদের 75তম এপিসোডটি, অবশ্যই আপনার সাথে মিউজিক অ্যাপটি ডাউনলোড করে ভূত গল্প পডকাস্টে 75তম এপিসোডটা টিউন করে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমাদের টোটাল এপিসোডটাই দেওয়া আছে এখানে, জাস্ট আমরা সেই এপিসোডে মনে আছে আপনাদের নিশ্চয়ই, আমরা সম্পূর্ণ চমৎকার একটা আড্ডা দিয়েছিলাম, আড্ডার মাঝেই কিন্তু আমরা এই রোমাঞ্চকর গল্পগুলো আমরা কিন্তু প্রেজেন্ট করেছিলাম শুধুমাত্র আপনাদের জন্য। থ্যাংক ইউ জানাচ্ছি আকাশ আহমেদ ভাইকে, গল্পটা ঘটনাটা আজকে শেষ করতে পেরেছি, আমাকে খুব ভালো লাগছে, ঘটনাটা খুবই শিহরণ, খুবই অনুভূতিদায়ক, চমৎকার। থ্যাংক ইউ আকাশ ভাই, এরকম চমকপ্রদ ঘটনা দিয়ে আমাদের সাথে থাকবেন। তাছাড়া আকাশ ভাইয়ের মতো কিন্তু আরো অনেক বেশ কিছু লেখক আমাদের সাথে আসলে ইন্ট্রোডিউস হয়েছেন ভূত গল্পে, তারা আগ্রহ প্রকাশ করেছেন আপনাদের জন্য, অনেক হরর বা রোমাঞ্চকর তাদের লেখনের, তাদের কলমের আলোয় ভরিয়ে দেবে ভূত গল্পের সামনের এপিসোডগুলো। তো বন্ধুরা, সেই আশা ব্যক্ত রেখেই আজকে এই পর্যন্তই রাখছি, প্লাস চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, কারণ আর কথা বাড়াচ্ছি না। তো বন্ধুরা, চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনাটি, আর সেই পর্যন্ত সবাই মিলে একসাথে শুনতে হবে কিন্তু ভূত গল্প।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে, চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
আসসালামু আলাইকুম অভি ভাই ও চিন্ময় ভাই, আমি জানি ভূত গল্পের পরিবারের সবাই ভালো আছেন, আমি লেখক রিয়াজ রাজ। আজ আমি আমার লেখা বাস্তব ঘটনা ডাকিনী বিদ্যার শেষ এবং অন্তিম অংশটুকু লিখে পাঠালাম শুধুমাত্র ভূত গল্পের দর্শকদের জন্য। আশা করছি পুরো ডাকিনী বিদ্যার ঘটনাটা সবারই ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর যারা ডাকিনী বিদ্যার প্রথম অংশটি শুনেননি এখনো, তারা অবশ্যই ভূত গল্পের 74তম এপিসোডটি টিউন করে শুনে নিতে পারেন আমার লেখা ডাকিনী বিদ্যার প্রথম অংশটি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে ডাকিনী বিদ্যার শেষ অন্তিম পর্ব। জোরে এক চিৎকার দিলেই আমার স্বামী এসে আমাকে ধরল। আমার বাচ্চা ঘুম থেকে জেগে হঠাৎ কান্না করা শুরু করলো। আমি অবাক হয়ে তাকালাম চারপাশে। এতক্ষণ আমি শুধুই একটা স্বপ্ন দেখলাম, আমার বাচ্চা আর স্বামী আমার পাশেই ঘুমাচ্ছে। আরাফের প্রশ্নে আমি থতমত খেয়ে যাই। এরপর তাকে স্বপ্নের বিষয়ে আমি জানাই। আরাফ সুরা পড়ে আমাকে ফু দেয়, তারপর ঘুমাতে বলে কোনো দুশ্চিন্তা না করে। কিন্তু আমার আর ঘুম আসলো কোথায়, সারা রাত চোখ বন্ধ ছিল। তবে আমি অনেক শব্দ শুনতে পাচ্ছিলাম, কেউ রুমে হাঁটে, কেউ দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, আবার কেউ বাথরুমের দরজাটা একটু একটু করে খুলছে। মোট কথা, আমার কানে একটার পর একটা শব্দ এসেই যাচ্ছিল ক্রমশ। ফজরের আজান দিলে আমি উঠে যাই। নামাজে দাঁড়ানোর সময় পুরো গাটা ভার হয়ে যায় আমার, যেন আমার ওজন আগের যে 3 গুণ বেড়ে গিয়েছে। অন্যদিকে মাথাটাও ঝিমঝিম করে ওঠে। তবু কষ্ট করে নামাজটা আদায় করে নিয়েছি। এইভাবে ছোট ছোট সমস্যায় আমার দিন কাটে থাকে। এসবের মধ্যে আবার আমার শাশুড়ির নির্যাতন শুরু হয়। আমার বাপের বাড়ি থেকে কেন এইটা আনি না সেইটা আনি না সেসব নিয়ে এসে আমাকে মানসিকভাবে টর্চার করতে লাগলো। আমার ভাশুরীর স্ত্রী এসবে বেশ আনন্দ পেত, আমি বুঝতাম। ধীরে ধীরে এদের ব্যবহার বাজে হয়ে যাচ্ছে আবার ক্রমশই। শুরুর দিকে আমার স্বামীকে আমি এসব শেয়ার করতাম, সেও আমাকে সাপোর্ট দিয়ে বলতো, চিন্তা করিও না, আমরা আলাদা হয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু 1 মাস না যেতেই আরাফও নিজেই পরিবর্তন হয়ে যায়। সে নিজেই আমার ভুল ধরতে থাকে, সামান্য কিছু নিয়েই আমার সাথে ঝগড়া শুরু করে দেয়। আমি তর্ক না করে যদি চুপ থাকি তবে আমার সামনে এসে আমাকে ধমকাতে থাকে, প্রচুর বদমেজাজি হয়ে যায় সে। আমি কোথাও একটু শান্তি পাচ্ছিলাম না। বাড়ির একটা লোকও যখন ভালো ব্যবহার করে না তখন সেই বাড়ির একটা মেয়ের জন্য সেই জায়গাটা নরকে পরিণত হয়। দিন যেতে থাকে এভাবে, আমি আবারও গর্ভবতী হই। আরাফ আমার সাথে অনেক ঝগড়া করলো, মাঝে মাঝে প্রচুর ভালো আচরণ করে। অনেক রাত আমাদের জেগে কাটিয়েছি, এমনও রাত গেছে ও আমাকে অনেক খারাপ ব্যবহার করেছে আমার ঘর হঠাৎ করে। আমার একটুখানি ভুলেও আমাকে অনেক অনেক বাজে ব্যবহার করত। আমি যে কি বলবো, আমি তা ভেবে পেতাম না। আর একটা মেয়ের কাছে যে কতটা কষ্ট করে বিষয়টা শুধুমাত্র একটা মেয়েই বুঝবে। আমি তখন অঝরে কান্না করেছি, আমার কান্নার শব্দ তার অসহ্য লেগেছে, তাই সে বিছানা থেকে এসে ইচ্ছে মতো মারধর করেছে আমাকে সেদিন। এক একটা লাথি আমার ঘাড় আর পিঠে পড়েছে, এক প্রকার তার মার খেয়ে অজ্ঞান হয়ে যেতাম। আমি কি ভাবছেন, এটা শুধু সেদিনই, না না, এভাবে অনেক রাতই কেটেছে আমার। রাতে সে আমাকে মারত, আমি ফ্লোরে অজ্ঞান হয়েই পড়ে থাকতাম, একেবারে সকালে আমার জ্ঞান ফিরে আসত। যখন পেটে আমার বাচ্চা আসে তখন আরাফ আরো বেশি বদলে যায়। আমার সাথে ঘুমাতে নাকি তার অসহ্য লাগে, বাসায় এসে অন্য রুমে চলে যেত সে ঘুমাতে, আমি আমার বাচ্চাকে নিয়ে শুয়ে থাকতাম একা। এদিকে আরেকজন পৃথিবীতে আসার জন্য অপেক্ষা করে যাচ্ছে। আরাফ এমন একটা মানুষ হয়ে যায় সে তার মায়ের কথার এক চুলো পরিমাণ নড়ে না। আগে আমার হাতে টাকা পয়সা কিছু জমা দিত, আজ বহুদিনও একটা পয়সাও আমার হাতে সে দেয় না, সব ওর মায়ের কাছে রাখে। আমার যা কোনোভাবে বাসা ঝাড়ু দিয়ে পুরো বাসায় টই টই করে, তাও তাকে কেউ কিচ্ছু বলে না। এদিকে আমি একজন গর্ভবতী অবস্থায় পুরো বাসার কাজ সেরেও কারো মন আমি পাচ্ছিলাম না। আমার সব কিছু এলোমেলো হতে থাকে, একই ঘটনা শয়ে শয়ে আমার সময় কাটে। আমার দ্বিতীয় সন্তান পৃথিবীতে যখন আসে তখন আরাফ দেখতেও আসেনি একবারের জন্য। আমার মা বাবা এসে আমাকে হসপিটালে নিয়েছে। আমার মা বাবাকে দেখে আমার শাশুড়ি আর যা এসেছে আমার সাথে, কিন্তু সমস্ত সেবা যত্ন আমার মা বাবাই করেছে। শাশুড়িরা এসে শুধু তামাশা দেখেছে মাত্র, এমনকি হসপিটাল বিল পর্যন্ত আমার বাবা দিয়েছে। বাচ্চা আবার উসিলায় আমি কয়দিন রেস্ট পেয়েছিলাম। আমাকে আবার বাড়ি নিয়ে এলে আমার যা নিজে বাড়ির কাজ সামলাতো, তবে কদিন যেতে না যেতেই আমার ডাক আবার পড়ে যায় কাজের জন্য। অসুস্থ শরীর নিয়েও আমাকে বাড়ির সকল কাজ করতে হয়। আমার জীবনে হয়তো এর পরিবর্তন আসবে আমি ভেবেছিলাম, কিন্তু দেখতে দেখতে 2018 সালে আমি পা দিয়েছি। তখনও একই ঘটনা আমার সাথে আবারও ঘটে। এদিকে 2018 সালের মাঝামাঝি সময় আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন আমাদের ছেড়ে। বাবার মৃত্যুর পর শ্বশুর বাড়ির লোকেরা আরো খারাপ আচরণ শুরু করে দেয় আমার সাথে। আমার বাবা নেই, তার মানে যাবার মতো কোনো জায়গাও নেই। আরাফ তো আছেই মায়ের দুলাল হয়ে, প্রতি মাসে 2-3 রাত আমার সাথে ঘুমাতো, বাকি রাতগুলো সে একাই ঘুমায়। 2019 সালের শুরুর দিকে অর্থাৎ আমার বাবা মারা যাওয়ার 8 মাস পর আমার মা আমাদের ছেড়ে পরলোক গমন করে। তিনিও আমাকে ছেড়ে চলে যান। আমি সেই অনুভূতি প্রকাশ করতে চাই না, আজ আমার সেই অনুভূতির কোনো দামও নেই। যাদের মা বাবা এইভাবে চলে গেছে তারা বুঝবেন এই যন্ত্রণা এর মর্ম। এতদিন যা ছিল তার সয়ে এলো আমার মায়ের মৃত্যুর পর, ওদের যন্ত্রণার ওদের টর্চার আরো বেড়ে যায় আমার উপর। আমার মা বাবার সম্পদ সব ওদের নামে লিখে দিতে বলে, কিন্তু আমি রাজি হইনি। জানি এরা সব পাবার পর আমাকে দেখবে না, আমাকে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু সেদিন আমার শাশুড়ি আর যে আমার গায়ে হাত তোলে শেষ পর্যন্ত। আমার স্বামী সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, আমাকে মারার হাত থেকে বাঁচানো তো দূরের কথা, সে একটা বারের জন্য জিজ্ঞেস করেনি। তাকে মারছো কেন তোমরা? এভাবে সবকিছু সহ্য করতে করতে আমি আর নিতে পারছিলাম না। আমি সত্যি আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আমি কয়েকবার চেষ্টা করেছি সুইসাইড করতে, কিন্তু আমার দুটো বাচ্চা মুখের দিক তাকিয়ে আমি শেষ পর্যন্ত সুইসাইড করতে পারিনি। শেষমেশ সিদ্ধান্ত নিলাম পুরো পরিবারের উপর কালো জাদু করব, সবাইকে আমার বশে নিয়ে আসব। এই সিদ্ধান্তটা এক প্রকার আমার রাগের থেকে এসেছে। আমার কিছু বন্ধুর থেকে একটা কুমিরাজের ঠিকানা বের করেছিলাম আমি। প্রথমত ওনার সাথে আমি দেখাও করি একটা সময়। সমস্যার কথা জানালে তিনি আমাকে বলেন, শুনুন, আপনি যে কারণে এসেছেন আমি বুঝতে পেরেছি। আপনার স্বামীর উপর বান মারা আছে, আপনার শ্বশুরের পর আপনার শাশুড়ি আপনাদের উপর কালো জাদু করেছে যাতে আপনার স্বামীর সাথে আপনার বিচ্ছেদ হয়, আর আপনার স্বামী যাতে আপনার শাশুড়ির কথা শুনে, কারণ আপনার শাশুড়ি এখন মনে করে আপনার শ্বশুরের মৃত্যু আপনার জন্যই হয়েছে। কবিরাজ আমাকে একটা তাবিজ দেয় আর বলে, আপনার স্বামীর উপর সকল বান আমি কেটে দিচ্ছি, আর এই তাবিজ আপনি রুমের কোথাও লুকিয়ে রাখবেন, আর কেউ হোক না হোক আপনার স্বামী আপনার বসে আসবেই। আমি কবিরাজের কথা মতো সেটাই করি, ওনাকে 8,000 টাকা দিয়ে চলে আসি বাড়িতে। আমার স্বামী সেদিন আমার সাথে অনেক ভালো আচরণ করে, প্রায় এক সপ্তাহ তিনি সম্পূর্ণ সুস্থ, আগের মতো আমাকে ভালোবাসে, আমার সাথে ঘুমায়, আমাদের বাচ্চাদের সাথে ভালোভাবে সময় কাটে। কিন্তু এক সপ্তাহ পর আবার আগের মতো হয়ে গিয়েছে, মানে এক সপ্তাহ ভালো ছিল সে। কবিরাজের কাছে আমি আবারও যাই, তিনি আমাকে বলেন, সমস্যাটা খুবই জটিল, বান কাটার পর আপনার স্বামীর উপর আবার বান বেড়েছে, আপনাকে এখন কবরস্থানে যেতে হবে, গিয়ে একটা তাবিজ নিজের হাতে নেবেন, নিজ দায়িত্বে সেটি যে কোনো একটা কবরে পুঁতে দিয়ে আসবেন, ইনশাল্লাহ আর কেউ আপনার স্বামীকে বশ করতে পারবে না। সেইবারে কবিরাজ আমার থেকে 15,000 টাকা নেয়। এই টাকাগুলো আমি ম্যানেজ করতাম কিভাবে জানেন? অমুকের কাছ থেকে 2,000 টাকা ধার, তমুকের কাছ থেকে 5,000, তমুকের কাছ থেকে 7,000, এইভাবে করে টাকাগুলো দিতাম। আমি ভাবতাম আর সুস্থ হয়ে গেলে অন্তত সবার দেনা আমি মিটিয়ে দিতে পারবো। কবিরাজের কথাগুলো কথা মতো আমি রাত 3টায় পার্শ্ববর্তী একটা কবরস্থানে যাই, সেখানে সই সালামতে তাবিজটা পুঁতেও চলে আসি। এবারও আমার স্বামী 7-8 দিন পর্যন্ত সুস্থই ছিল। 7-8 দিন পর আবার আগের মতো আচরণ করতে শুরু করে। পরপর 5-6 বার আমি কবিরাজের কাছে যাই, কুফরি করি, নিজের স্বামীর উপর আমি কুফরি করেছি। কদিন আর সুস্থ থাকে, এরপর আবারও আগের মতো হয়ে যায়। এর মধ্যে আমি আবার গর্ভবতী হই। 2021 সালে আমার তৃতীয় বাচ্চার জন্ম হয়। আমি আমার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে সব টাকা দেনা পাওনা মিটিয়ে দিয়েছি, আর এই সব দেনা শুধুমাত্র কবিরাজকে দেওয়ার জন্য করেছিলাম। কিন্তু কিছু টাকা আমার তারপরও হাতে ছিল, ওটাও শেষমেশ কবিরাজকে দিয়ে দিয়েছি। কবিরাজ এক এক ভাবে আমাকে এক এক অজুহাত দেখায়, কাজ তিনি ঠিকই করেন, কিন্তু 7-8 দিন পর আবার সবকিছু গোলমাল হয়ে যায়। একেবারে শেষ সময়ে আমার হাতে মাত্র 80,000 টাকা ছিল, তখন কবিরাজকে আমি ভালোভাবে ধরে বসি। ওই সময় কবিরাজ আমাকে যা বলেন তা শোনার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। তখন কবিরাজ আমাকে জানায়, শোনো, একটা উপায় আছে, তুমি আমার সাথে এক টানা 5 রাত বাস করবে, আর এই 5 রাতে আমি তোমাকে এমন কিছু কাজ করে দিব যা তোমাকে সারা জীবন আরাফের কাছে রাখবে, বুঝলে? আরাফ এরপর সারা জীবন তোমার কথা শুনবে। এই কথা শোনার পর বড়সড় একটা ধাক্কা খেলাম আমি, কিন্তু ধাক্কাটা খেলো কবিরাজের কথায়, আমি না করতে পারিনি। আমি শুধু আমার সংসারটা বাঁচাতে চেয়েছি। নিরুপায় হয়ে টানা 5 রাত ওনার কাছে যাই আমি। তিনি আমাকে যেভাবে পারলো সেইভাবে ছিঁড়ে করে খেলো, তাতেও লাভ হয়নি। আরাব মাত্র 1 মাস ঠিক ছিল, আমার 3টা বাচ্চা, টাকা সব শেষ। কবিরাজকে এখন এ নিয়ে বলতে গেলাম, তখন তিনি হুমকি দেয় আমাকে, ওনার সাথে আমার গোপন কিছু ভিডিও করে নিয়েছে সে। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এই কথাটা শোনার পর। আমি এইসব নিয়ে কথা বললে তিনি আমার স্বামীকে নাকি সে ভিডিওগুলো দিয়ে দেবে। সেদিন আমি সুইসাইড করার জন্য বহুবার চেষ্টা করেছি, কিন্তু বারবার 3টা বাচ্চার মুখের দিক তাকিয়ে আমার সেদিন আত্মহত্যা করা হয়নি। ঘটনাটা এখানেই শেষ না রিয়াজ ভাই, আমি জানতাম না আমার জন্য সামনে আরো বিশাল বিশাল বিপদ বসেছিল। কবিরাজের কাছে ধোকা খেয়ে আমি পুরো সর্বহারা হয়ে যাই। উনি আমার টাকা করি সবকিছুই, এমনকি আমার মান সম্মান, আমার ইজ্জতটাকেও তিনি ছাড়লেন না। শ্বশুর বাড়ি থেকে যদি আমাকে টাইট দিত তবে হয়তো এই পরিস্থিতিতে আমি পড়তাম না। শেষমেশ সন্ধ্যায় বের হয়ে আমি রাত 10:11 এসেছি, তারাও দেখেও না দেখার ভান করেছে। একটানা 5 দিন আমার এই পরিবর্তনে কারো কিছু যায় আসেনি, কেউ কিচ্ছু মনেও করেনি। আবার আসবো বা কিভাবে? ওনারা তো চায় আমি যেন বাড়ি থেকে বের হয়ে যাই। স্বামীর অবহেলা, শাশুড়ির নির্যাতন সয়ে সংসার আবারও আমি শুরু করতে লাগলাম। আমার যা দিন দিন আমার শাশুড়ির মতোই নির্যাতন শুরু করে দিয়েছে আমার উপর, যেন সে নিজেই আমার স্বামীকে জন্ম দিল। 2022 সালের মার্চে আমি আবার এক ভিন্ন নতুন সমস্যার সম্মুখীন হই। এতদিন আরব যেভাবে পারল আমাকে মেরেছে, যখন ইচ্ছে হতো আমাকে মারধর করে অজ্ঞান করে সে চলে যেত। শাশুড়ি মেরেছে, যা শাশুড়ির সাথে কয়েকবার একসাথে হয়ে আমাকে মেরেছে। ঘরের সব কাজ আমিই করেছি, আমার সুস্থতা আর অসুস্থতায় কারো কিচ্ছু কখনো কোনোদিনও যায় আসেনি। আমার 3টা বাচ্চার দিকে তাকিয়ে থেকেছি তবু, কিন্তু বেশি হয়রান হয়েছি সেদিন যেদিন আরাফ অন্য একটা মেয়েকে নিয়ে এসেছে বাড়িতে। আমার বাক রুদ্ধ হয়ে গেল সেদিন। এতদিন সবকিছু সহ্য করে নিল, আজ আর পারিনি কিছু সহ্য করতে। আরাফকে ঝাপটে ধরেছিলাম আমি, আরাফ বাইরে মেয়েটার সামনে আমাকে ইচ্ছে মতো মারধর করে এত জোরে জোরে মেরেছে যে আমার পুরো গায়ে দাগ লেগে যায়। আমার বাচ্চাগুলা দরজার পাশ থেকে তাকিয়ে আছে, ওদের চোখেও অশ্রুজলা ভাব। আরাফ আমাকে আদমরা করে মেয়েটাকে নিয়ে বের হয়ে যায়। আমার শাশুড়ি সব দেখেও কিচ্ছু বলেনি, কোনোভাবে উঠে আমি বাচ্চাদের নিয়ে রুমের দিকে যাই। আরাফ সারা রাত আহান বাসায় ফেরেনি, বুকটা শুধু ফেটে যাচ্ছিল আমার। আল্লাহ, আমার জীবনকে এইভাবে নরক কেন করল আল্লাহ? আমার সুন্দর চেহারাটা আর আগের মতো নেই, চেহারা হয়ে গেছে পুরো নষ্ট, শুকিয়ে আমি কাঠ হয়ে যাচ্ছি, আমার ত্বক কালো হয়ে গিয়েছে। আমি কি সেই গ্রামের মেয়েটা যে পুরো এলাকা জুড়ে সুন্দর ছিল? জানি না, তবে দিন চলছে দিনের মতো করে, এই নরকের মতো একটা পরিস্থিতিতে আমার জীবন চলছে। এরপর থেকে বুঝলাম আরাফ ওই মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়েছে, ওর চলাফেরা দেখে বোঝা যায় সে মেয়েটাকে ঘরে তুলতে চাচ্ছে। আমার মা বাবা নেই এখন, আর নেই আমার বাড়িতে কোনো সম্পদ, যাবার ছাই বা কোথায় আছে আমার? একভাবে ধরেই নিয়েছিলাম আমার সময় শেষ, এই বাড়িতে মরে গেলেও শান্তি, অন্তত আমার বাচ্চাগুলো একটা নাম পাবে অন্তত। যদিও আরাফ আমার বাচ্চাদের সব খরচ দিচ্ছে, কিন্তু বাচ্চাদের প্রতি ওর কোনো মায়া কাজ করে না। 22 সালের ডিসেম্বরে আমি ফেসবুকে একটা গ্রুপ পাই, গ্রুপটা এখনো আছে, গ্রুপটার নাম রুকাইয়া বিডি টাইপের কিছু একটা। ওই গ্রুপে নাকি এই ধরনের সমস্যার সমাধান করা হয়। আমার কাছে সমস্ত প্রমাণ আছে এখনো, ওখানে আমি সাহায্য চেয়ে পোস্ট করি। একজন আমাকে ইনবক্সে ডেকে আশা দেয় যে রুকাইয়া করবে, 2000 টাকাও সে চায়। আমি তখন টাকা কোথা থেকে আনবো, আমার হাতে টাকা তো শেষ। সে যে কবে টাকা আমি পেয়েছি তাও মনে পড়ছে না, তবুও শান্তির আশায় টাকা খুঁজতে থাকি আমি। বহু কষ্টে আরাফের ব্যাগ থেকে 2000 টাকা আমি চুরি করেছি, ওটা ওই লোককে আমি পাঠাই। উনি টাকাটা নেওয়ার পর আমাকে ভিডিও কল দেন, এরপর বলেন আমার রুকাইয়া করাবেন। আমি রিসিভ করার পর উনি আমাকে খুব প্রস্তাব দিয়ে বসে, হঠাৎ করে রুকাইয়া করতে করতে উনি আমাকে বলে যে রুকাইয়া করতে হলে নাকি উলঙ্গ হতে হবে এবং আমাকে উলঙ্গ হতে হবে তা ওনার সামনে। ওনার প্রস্তাব শুনে বুঝলাম যে আমি আবারও একটা নতুন ধাপ্পাবাজের হাতে পড়েছি, 2000 টাকাও আমার জলে গেল। কল কেটে ওনাকে সাথে সাথে আমি ব্লক করেছি। এদিকে আমার করা পোস্ট দেখে অনেকেই আমাকে মেসেজ দেয়। আমি প্রতিটা মানুষের থেকে এক প্রস্তাব পাচ্ছিলাম, একে একে আমার অসত্যের সুযোগ নিয়ে যাহার যা ইচ্ছে সে তারাই প্রস্তাব দিচ্ছিল। বিরক্ত হয়ে ওই গ্রুপ থেকেই আমি বের হয়ে যাই। রুকাইয়ার নামে ভণ্ডামি চলে সবখানে, একটা ভালো হুজুর পাইনি আর না একটা কবিরাজ পেয়েছি। আল্লাহর কাছে তো সেই শুরু থেকেই চেয়েছি আমি, জীবন অনেক পাপ করেছি তাই তো হয়তো তিনিও আমার ডাকে এখন আর সাড়া দেন না। আবার হতেও পারে আমার কর্মের ফল আমি পাচ্ছিলাম, সবকিছু সহ্য করে তবুও আমি সংসারে পড়েছিলাম। আমার কেন যেন মনে হতো কোনো একদিন সব ঠিক হয়ে যাবে। 2023 সালের এপ্রিল মাসে একটা চমৎকার ঘটনা ঘটেছে, আরাফ হুট করেই ভালো হয়েছে। সকালে আমাকে ডেকে নাস্তা খাওয়ায়, নিজে নিজে আমার প্রতি যত্নশীল হয়ে ওঠে, পুরোটাই আমার কাছে একটা স্বপ্নের মতো মনে হলো। আমি কি সবটা সত্যি দেখছি? প্রায় এক সপ্তাহ আরাম আমার সাথে ভালো ব্যবহার করে, রাতেও সে আমাকে ভালোভাবে সময় দেয়, যেন আমি তার নতুন বিয়ে করে স্ত্রী। এক মুহূর্তের জন্য মনে হলো আমার সবকিছু ঠিক হয়ে গেছে, আমার সব কষ্টগুলো আমি আবার সুখী অনুভব করি নিজেকে। কিন্তু জানতাম না এটা শুধুই আমাকে তেল দেওয়া। যে মেয়ের সাথে পরকীয়া করেছে সেই মেয়েটাকে সে বিয়ে করবে, তাই আমার অনুমতি চাচ্ছে। আমি এটি শুনে যখন রেগে যাই, সাথে সাথে আরাফ তার আগের রূপে চলে আসে। ইচ্ছে মতো সেদিনও যেটা এত বছর সে আমার সাথে করছে, আমি মুখ চেপে সে কষ্ট সয়ে গিয়েছি। আরাফের 2023 সালের অক্টোবর অবধি এই টর্চার চলতেই থাকে আমার উপর। এরপর আমার স্বামী সিদ্ধান্ত নেয়, একটা গুরুতর সিদ্ধান্ত নিয়ে নেয়, সে ওই মেয়েটাকে বিয়ে করবেই। আমাকে সে সোজা জানিয়ে দেয় ডিভোর্সের কথা। রিয়াজ ভাই, আপনি বলেন, ডিভোর্স দিয়ে দিলে আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা আছে? এতিম মেয়ে আমি, আমি কোথায় যাব? সে কবেই এই বাড়িতে নিজের মৃত্যুর অপেক্ষা করে যাচ্ছি, আমার বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাব? আরফের সিদ্ধান্ত শুনে সেদিন আত্মহত্যা করতে আমি পুরো প্রস্তুতি নিয়েছিলাম। এই যে কোনোভাবে আরফ টের পায়, শাশুড়ি সহ এসে আমাকে বলে, এই বাড়িতে আত্মহত্যা করে আমাদের ফাঁসাতে চাস? বের হ, তুই অস্কাই বের হ, বের হ বাড়ির থেকে। হ্যাঁ রিয়াজ ভাই, সেদিন আমার তিনটা বাচ্চা সহ আমাকে বের করে দেয় আরাফ। উপায় না পেয়ে চলে যাই গ্রামের বাড়ি। গ্রামে আমাকে রাখারও কেউ নেই। চাচাদের সাথে আমাদের সেই কবেই সম্পর্ক খারাপ হয়েছে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সেই চাচারাই আমাকে ঠাই দিয়েছে সেদিন। প্রথমের দিকে বুঝিনি, পরে বুঝলাম কেন এনেছে আমাকে। অসহায় পেরে পুরো বাড়ির সকল কাজ আমাকে দিয়ে করানোর জন্য। কি জীবন আমার! আমার তিনটা বাচ্চার মুখে খাবার তুলে দিতে আমি হিমশিম খাচ্ছি। বাচ্চারা দোকানে গিয়ে একটা কলার জন্য হাহাকার করে, আমি ওই একটা কলা কিনে দিতে পারি না তাদেরকে। এদিকে আত্মীয়দের বাসায় থাকি, ওরা আমাকে দিয়ে পরিবারের সব কাজ করিয়ে দু মুঠো ভাত দেয়। আফসোস ছিল না তাই, কিন্তু এই মুহূর্তেও আমি আবারও গর্ভবতী। আমার পেটে 5 মাসের বাচ্চা। বিয়েতে রাজি করানোর জন্য যখন সে আমাকে ভালোবাসার অভিনয় করে, তখনই আরো একটি বাচ্চা আমার পেটে চলে আসে। এখন স্বামীও ডিভোর্স দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমি তাকে অনেক ভালোবাসি, সে বুঝতে পারেনি কখনোই আমাকে। সে যত যাই করুক, আমার স্বামী তো ঘৃণা করতেই পারছিলাম না তাকে। হাজার চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছিল আমার দিন। স্বামীর চিন্তা, বাচ্চাদের চিন্তা, নিজেদের কথা বাদ দিলেও বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আমার খুব চিন্তা হতো। এক প্রকার মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম আমি দিনকে দিন। অক্টোবর মাসের শেষের দিকে সময় কাটাবার জন্য বা নিজেকে হালকা রাখতে ফেসবুকে মানুষের লেখা পড়ে যাচ্ছিলাম। সেখান থেকেই একটা গল্প পাই, আপনার নাম ছিল অ্যাম্বুলেন্স রহস্য। মনে আছে নিশ্চয়ই রিয়াজ ভাই আপনার? এপ্রিল মাসের 18 তারিখে গল্পটা লিখেছিলেন, পুরোটা পড়েছি। এরপর একে একে পুরো সিরিজটাও শেষ করি। এক প্রকার ভালো লাগা কাজ করতো রিয়াজ ভাইয়ের লেখার উপর। ধীরে ধীরে ভাইয়ার সব গল্প পড়া শুরু করি আমি। পুরো নভেম্বর মাস অবধি ভাইয়ার পেজে গল্প পড়েই কাটিয়েছি। কিন্তু ইন্ডিয়া থেকে আসা কবিরাজের আগেই ভাইয়ের সাথে আমার কথা হয়। ব্ল্যাক ম্যাজিক গল্পে নিপার রাফি ভাইয়ের গল্পটা নিয়ে আমি প্রশ্ন করতাম ভাইয়াকে, ভাই আমাকে সাহায্য করবেন বলে কদিন ঘুরিয়েছিলেন, কিন্তু একদিন নিজে থেকে মেসেজ দিয়ে বলে আপনার ফোন নম্বর দিন। আমি আমার নাম্বারও দিলাম তার কথা মতো। ভাইয়ের সাথে সব বিষয়ে কথা হয়, যদিও তখন ইন্ডিয়া থেকে কোনো কবিরাজ আসেনি। ভাইয়া অন্য একজন হুজুরের মাধ্যমে আমার কেসটা নেয়। খরচটাও অনেক বেশি ছিল, কিন্তু শেষ চেষ্টা হিসাবে এটাই ছিল আমার শেষ কাজ। চাচার হাতে পায়ে ধরে আমি টাকা ধার চাই কিছু। চাচা আমাকে হয়তো বিশ্বাস করতে পারেনি, চাচা তো বোনের কাছেও চেয়েছি, ওরাও আমাকে কোনোভাবে সাহায্য করেনি। অথচ আমার সামনেই ওরা বিভিন্ন জুয়েলারি কিন্তু একের পর এক টাকা খরচ করত। বাড়ির পাশে একটা ভাইয়া ছিল যিনি আমাকে ভালো করে চিনেন। ওনার থেকে যখন আমি সাহায্য চাই, তিনি আমাকে খুব প্রস্তাব দিয়ে বসেন, টাকা দিবে, কিন্তু ওনার সাথে আমাকে না, আমি আর এসব মনে করতে পারি না। জানি না এই মানুষগুলো এমন কেন। আমার পেটে 7 মাসের বাচ্চা ছিল তখন। লজ্জা আর হতাশা নিয়ে ফিরে আসি, আর কেউ নেই যে আমাকে সাহায্য করবে। সারা রাত চিন্তা করার পর ওই ছেলেটার কথা মনে পড়ে যে আমার বিয়ের দিন আমাকে অভিশাপ দিয়েছিল। জানি সে আমাকে সাহায্য করবে না, এটাও জানি যে সে উল্টো প্রতিশোধ নিতে পারে, কিন্তু আর যাওয়ার মতো তো আমার আর কোনো জায়গাও নেই। কোনো মানুষের কাছে তো আমি যে বলতেও পারবো না, তাই শত্রুর কাছে হলেও সাহায্য চাইতে সকাল সকালে বেরিয়ে যাই। বেশি দূরে না হওয়ায় সকাল 8টাতেই তার বাসায় যাই। তার স্ত্রী বাচ্চা সবই আছে। ওনার স্ত্রীকে আমি আমার পরিচয় দিয়ে ঘরে চাই, উনিও ছিল। কিছু সময় অবস্থার কথা বলে আমি সাহায্য চাই তার কাছে, আল্লাহর রহমতে সেই শত্রুই আমাকে সাহায্য করে। তবে তার কাছে 10,000 টাকা ছিল, ওটা আমাকে সে পুরোটাই দিয়ে দেয়, বাকি 13,000-এর জন্য আমি আটকে যাই। পুরোটা যখন রিয়াজ ভাইকে আমি জানাই, তিনিও আমাকে পরে দিতে বলেন। এই 10,000 দিয়েই কেস শুরু করেছিলেন তিনি। টাকা নেওয়ার পর 2 দিন ভাইয়ার সাথে আমার যোগাযোগ করা হয়নি। ভুল বুঝবেন না তাকে, তিনি হয়তো কোনো কাজই যোগাযোগ করতে পারেনি। 2 দিন পর ভাইয়ার কল পেয়ে আমি তারও করে কল ধরেছি। ভাইয়া আমার স্বামী আর আমার সম্পূর্ণ ঠিকানা নিয়েছে, আরো কিছু তথ্য নিয়ে আবার একদিনের জন্য গায়েব হয়ে যান। একদিন পর কল দিয়ে আমাকে কিছু আমল দেন যেগুলো নামাজের আগে পালন করতে হবে, আর কুরিয়ারে কিছু জিনিস পাঠালেন। ভাইয়ের কথা মতো সেসব করে আমিও যাচ্ছিলাম আর কি, একের পর এক মাথার ভিতর তখনও নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। কাজ ছিল সর্বমোট 7 দিনের। আশ্চর্যজনক ভাবে 4 দিনের মাথায় আমার স্বামী আমাকে কল দিয়ে বসে। ওনার কল পেয়ে আমি তো পুরো হতবাক। আর নিজে থেকে এত মাস পর আমাকে কল করেছে ভাবতেই আমি খুশিতে কান্না করে দিয়েছিলাম। প্রায় রিসিভ করে কান্নার জন্য কথা বলতে পারিনি। ফোন রিসিভ করতেই মনের সব কষ্ট বেরিয়ে আসছিল। আমার কান্না শুনে আরফ একটা কথাও বলেনি। কিছুক্ষণ আমার কান্না শুনে কলটা কেটে দেয়। এরপর সিমে সে মেসেজ দেয়, যত কান্না করার কেঁদে নাও, আমি বিকালে তোমায় নিতে আসবো। জানি না ওই মুহূর্তটা আমি কিভাবে প্রকাশ করব। আমার বিয়ের পরেও হয়তো আমি এত খুশি ছিলাম না যতটা খুশি তখন অনুভব করেছি তার মেসেজটা পড়ে। একই হয়তো বলে খুশির কান্না। রিয়াজ ভাইকে সাথে সাথেই আমি কল দিয়ে সবটা জানাই। রিয়াজ ভাই আমাকে পরবর্তী আমল বুঝিয়ে দেন। আলহামদুলিল্লাহ এখন আমি আরাফকে নিয়ে খুশিতেই আছি। আরাফের মধ্যে তাকে খুঁজে পাচ্ছি যাকে আমি বিয়ের পরপর দেখেছিলাম। আরাফের থেকে টাকা নিয়ে রিয়াজ ভাইয়ের বাকি টাকাটাও আমি শোধ করে দিয়েছি। কিছুদিন পর আমার বাচ্চা দুনিয়ার মুখ দেখবে। ওর কপালটা আসলেই ভালো, সে এসে হয়তো কোনো খারাপ সময়ের সম্মুখীন হবে না। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ রাজ। এই ছিল আয়েশাপুর জীবনের ঘটনা। কিন্তু কিছু কথা না বললেই নয়, আমাকে যারা কবিরাজ বা হুজুর ভাবছেন তারা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছেন। আপনাদের জন্যই বলতে চাই, আমি গত 1 বছর ধরেই তাদের খুঁজেছি যারা কবিরাজি বা রোকাইয়া নামে ভণ্ডামি করে না, যারা সৎ। হাজার কবিরাজি শরণাপন্ন হয়েছে আমি। রংপুর, বগুড়া, ঢাকা সহ অনেক স্থানে আমি গিয়েছি কিন্তু সঠিক কারো সন্ধান পাইনি। কয়েকজনকে পেয়েছিলাম কিন্তু তারা কাজ করে কুফরি, সেসবকে সোজা শিরিকি কাজ বলা হয়। আয়েশাপুর মেসেজ পেয়ে এই কাজে আরেকটু মনোযোগ দিয়েছিলাম আমি। উদ্দেশ্য ছিল শুধু আয়েশাপুর আয়েশাপুর না, তিনি সহ 10-12 জনের কেস সলভ করব। অবশেষে একজনকে পেয়েছিলাম আর ওনাকে দিয়ে আয়েশাপুর কাজটা আমি শুরু করি। এটা এক প্রকার একটা টেস্ট করা ছিল আর কি। আর তার সাথে আমার চুক্তি ছিল, কাজের আগে রোগীর টাকা আমার হাতে থাকবে, কাজ হলে হুজুরকে দিব, কাজ না হলে রোগী তার টাকা ব্যাক নিয়ে যাবে। তিনিও এই চুক্তিতে রাজি হন। শুরুতে জানান আয়েশাপুর উপর বান মারা আছে, যাতে তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছিল। আর দ্বিতীয় সমস্যা তার স্বামীর উপর, স্বামীকে মোট 5টা বান মারা হয়েছে 5 ধাপে, যাতে আয়েশার উপর থেকে তার সকল আগ্রহ আস্তে আস্তে চলে যায়। লুকাইয়াতে বসে সেসব কেটে আমাকে জানাবেন বলেন হুজুর। আমি নিজের পার্সোনাল কিছু কাজের জন্য সেদিন আর কারোর সাথে আলাপ করতে পারিনি। পরদিন সকালে হুজুর আমাকে নিয়ম বলে দেন, আমি সেই নিয়মগুলো আয়েশা আপুকে বুঝিয়ে দিই। তার ঠিক 4 দিন পর আয়েশা আপু কল দিয়ে সবকিছুই জানালেন, সেটা আপনারাও শুনলেন ইতিমধ্যে। প্রথম কাজের ফল পেয়ে আমি হাতে থাকা বাকি কেস হুজুরকে দিয়ে ফেলি। ততদিনে ইন্ডিয়া থেকে আসা কবিরাজরাও আসেন। ওনার কাজ আমি দেখেছি, কিছু কাজে তিনি কুফরি জনিত কাজ বেশি করে থাকেন, যার কারণে সব কেস আমি ওনাকে দেইনি। শুধুমাত্র মানুষের উপর করা বান কাটার কেসটা আমি দিয়েছিলাম ওনাকে। আর এইভাবেই চলছে। নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে, আয়েশা আর আরাফকে মূলত কে বান মেরেছে? তারা দূরের কেউ না, আরাফের মা নিজেই করেছে সবটা। ডাকিনী বিদ্যার কাজ আয়েশার শ্বশুর না, আয়েশার শাশুড়ি চর্চা করে। মূলতই আয়েশার উপর আয়েশার শ্বশুরের বদনজর ছিল, যা আয়েশার শাশুড়ি সহ্য করতে পারেনি একটুও। তাই তিনি আয়েশা নিজের স্বামীর উপরেই ব্ল্যাক ম্যাজিক করে বসেন। আয়েশা যদিও এক কবিরাজের দ্বারা ডাকিনী বিদ্যার আর বানের ব্যাপারে জেনেছিল আর সেটি কেটেও ফেলেছিল, কিন্তু আয়েশার শ্বশুর বাঁচতে পারেনি। এদিকে আয়েশার শাশুড়ি বুঝতে পারেনি যে ওনার ব্ল্যাক ম্যাজিকের প্রভাবেই স্বামীর প্রাণটা চলে যাবে। যখন প্রাণ যায় তখন তিনি সম্পর্ক সম্পূর্ণ রাগ আয়েশার উপর নিয়ে আসেন, আর এরপর থেকে আয়েশার জীবন নরক করে ছাড়লেন। বর্তমানে আয়েশা আর আয়েশার স্বামীর উপর কাজ চলছে। কিছু গা বন্ধের জিনিসও দেওয়া হয়েছে যাতে ওনার শাশুড়ি আর কোনো কালোজাদু নতুন করে করতে না পারে তাদের উপর, করলেও সেটির প্রভাব যাতে ওনাদের উপর বিশেষভাবে না পড়ে। সবশেষে বলবো, এই কালোজাদুর ভয়াবহতা তারা জানে না, তারা জানে যারা ভুক্তভোগী। আমি নিজেও কালোজাদুর একজন ভিকটিম। এই ছিল বাস্তব একটি সত্য ঘটনা আপনাদের জন্য। ইনশাআল্লাহ ফিরে আসবো আবার কোনো একদিন অন্য কারো জীবনের কোন নতুন ঘটনা নিয়ে, যা শুনে আপনি ভয় পেলেও অন্য কেউ সেটির সম্মুখীন হচ্ছে নিত্যদিন। আর এই গল্পের ব্যাপারে আপনার কেমন লেগেছে তা অভিভাবকে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভূত গল্পের সবাইকে আবারও শুভেচ্ছা। শুনলেন লেখক রিয়াজ রাজের ডাকিনী বিদ্যার শেষ অন্তিম পর্ব। কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করে আমাদেরকে উইশ করেছেন এবং অনেকেই পূর্বে বলেছিলেন রিয়াজ রাজের ডাকিনী বিদ্যার শেষ অংশটুকু ভূতকল্পে প্লে করতে। তো তাদের জন্যই মূলত তাদেরকে ডেডিকেটেড করেই আজকের 76তম এপিসোডে প্রচারিত হল লেখক রিয়াজ রাজের ডাকিনী বিদ্যার অন্তিম পর্ব। তো এই সম্বন্ধে আসলে রিয়াজ ভাইকে ধন্যবাদ না জানাইলেই নয়, আবারও রিয়াজ ভাইকে ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রাইটার লেখক রিয়াজ রাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভূত গল্পের সমগ্র পরিবারের তরফ পক্ষ থেকে। এভাবেই আরো কিছু চমকপ্রদ রোমাঞ্চকর সত্যি বাস্তব ঘটনা নিয়ে আমাদের পাশেই থাকবেন এবং অবশ্যই ভূত গল্পের দর্শক আপনার ঘটনার জন্য মুখিয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের জন্যই লেখক রিয়াজ রাজ হয়তো আবারও হাজির হয়ে যাবে ভূত গল্পের নতুন একটা ব্র্যান্ড নিউ এপিসোডে তার ব্র্যান্ড নিউ হরর থ্রিলিং এক্সপিরিয়েন্স নিয়ে। সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকতে হবে। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আর সেই পর্যন্ত সবাই মিলে কিন্তু শুনতে হবে একসাথে ভূত গল্প।
আপনারা শুনছিলেন স্বাধীন মিউজিকের ভূত গল্প। আজকে ভূত গল্পের 76তম এপিসোডে টোটাল 4টা ঘটনা রেখেছি আমি অভি। তো এই ছিল আজকে ভূত গল্পের 76তম এপিসোডের টোটাল আয়োজন। 4টা ঘটনা ছিল, খুব সুন্দর, আমি জানি আপনাদের ভালো লেগেছে। কতটা ভালো লেগেছে সেটাও বলতে পারবো না, যেহেতু ঘটনাগুলো আমার কাছে ভালো লেগেছে বিধে আমি সিলেকশন করে প্লে করেছি। তো আমি কনভার্সে যাবো, কনভার্সে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা বলবো। যারা যারা এখনো কমেন্ট করেননি তাদের সময় দিচ্ছি, তারা কমেন্ট করেন, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, বা ঘটনা বিষয়ে যদি কোনো কিছু মতামত থাকে সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো আমি কমেন্টে যাওয়ার আগে আমি যেটা আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে হলো, চিন্ময় আপনাদের কিছু হিন্ট দিয়েছে, আমরা ভূত গল্পের কিছু প্যাটার্ন চেঞ্জ করতে চেষ্টা করছি। যেহেতু নতুন বছরে ভূত গল্প পা দিয়েছে, জানুয়ারি মাসের আজকে 3টা এপিসোড হয়ে গেল আর এই মাসে 2টা এপিসোড আছে। তো সেটা আমরা আরম্ভ করবো হচ্ছে ফেব্রুয়ারির থেকে, চেষ্টা করছি ফেব্রুয়ারির থেকে আমরা আরম্ভ করবো। ফেব্রুয়ারি থেকে কি আরম্ভ করবো, ভূত গল্পের মাসে হচ্ছে 3টে 4টে অথবা 5টা এপিসোড হয়। আর এই 5টা অথবা 4টা এপিসোডের ভিতর টোটাল যে ঘটনাগুলো থাকবে, প্রত্যেক এপিসোডে যে 4টে হোক 5টা হোক বা 3টে হোক এপিসোডে যে ঘটনাগুলো থাকবে, সেই ঘটনাগুলোর ভিতরে আমরা কিছু কোশ্চেন করব। সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাদের দিতে হবে। যেমন কোশ্চেনগুলো থাকবে হচ্ছে টোটাল 5টা এপিসোডে যে কটা ঘটনা থাকবে তার ভিতর বেস্ট কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো আপনাদের অ্যান্সার দিতে হবে। সেই অ্যান্সারের ওপর ভিত্তি করে আমরা লটারি করে আমরা 3 জন বিজয়ী ঘোষণা করব। সেই বিজয়ীদের আমরা পুরস্কার হিসেবে যেটা করব সেটা হচ্ছে প্রত্যেক প্রথম বিজয়ী, যেটা প্রত্যেক মাসের প্রথম বিজয়ীকে আমরা 1 বছরের স্বাধীনে সাবস্ক্রাইব করে দেবো ভূত গল্পের পক্ষ থেকে। দ্বিতীয় বিজয়ী যে হবেন তাকে 6 মাসের প্ল্যান ভূত গল্পের পক্ষ থেকে দেওয়া হবে, আর যে তৃতীয় হবে তাকে 1 মাসের প্ল্যান ভূত গল্পের পক্ষ থেকে দেওয়া হবে শুধুমাত্র স্বাধীন মিউজিকের জন্য। আচ্ছা, এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে কোশ্চেনের অ্যান্সারগুলো কিভাবে দেবেন? অবশ্যই কোশ্চেনের অ্যান্সারগুলো ভূতগল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওয়েবসাইট বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অ্যান্সারগুলো দিতে হবে। এবার তাদের ভিতরে লটারি হিসাব লটারি করে তাদের ভিতর তিনজন বিজয়ী করে আমরা আমাদের ফেসবুকে পেজে আমরা ফলাফল জানিয়ে দেবো, অথবা লাইভে স্বাধীনের লাইভে যে কোনো একটা মাসের শেষে এপিসোডে লাইভে আমরা জানিয়ে দেবো যে কারা কারা বিজয়ী হয়েছে অঙ্কত মাসে। তো এটা আমরা আরম্ভ করবো ফেব্রুয়ারির থেকে, আমাদের টার্গেট আছে ফেব্রুয়ারির থেকে, যেহেতু ঘটনাগুলো খুব সুন্দর হচ্ছে, আমাদের সাথে অনেক রাইটাররা কাজ করছে, আর বিশেষ করে আমরা এই মাসের শেষের দিকে কিছু অ্যানাউন্স করবো কোন কোন রাইটার আমাদের সাথে থাকছে, কোন কোন রাইটার বই, এই যে সামনে বইমেলা আসছে, একুশে বইমেলা হচ্ছে, সেখানে আমাদের কিছু রাইটারের বই পাবলিশ হচ্ছে, তাদের সম্পর্কে আমি এই মাসের শেষের দিকে শেষের এপিসোডে তাদের নাম উল্লেখ করবো, আপনাদের জানিয়ে দেবো। তো এই টুইস্ট আমরা করতে যাচ্ছি, এটা যদি আপনারা সহমত হন ইনশাল্লাহ আমরা এটা করব ইনশাল্লাহ। যেহেতু বাংলাদেশের যে ভৌতিক প্ল্যাটফর্মে, ভৌতিক এই পডকাস্টে আমরাই প্রথম ফোন লাইভ করছি, যেটা আগে কেউ করে নাই, কি কারণে করছি? আপনাদের সুবিধার্থে, আপনাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার থেকে আপনারা ঘরে বসে, সোফায় বসে, অথবা খাটে বসে, অথবা ছাদের বেলকনিতে বসে আপনারা আপনাদের নিজেদের ঘটনা ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন, সেটা স্বাধীনে সবাই লাইভ শুনবে। এটা খুব সুন্দর একটা মানে পলিসি আমরা করছি। এখন ফোনো লাইভটা আমাদের প্রত্যেক মাসের শেষের এপিসোডটা ছিল, আমরা বন্ধ করছি, কি কারণে বন্ধ করতে একটু পোস্টপোন করে রাখছি, সেটা হচ্ছে আমাদের নিজেদের লোক ছাড়া বাইরের যারা, যাদের আমি মনে করছি যারা আমাদের সাথে জয়েন হবে, তারা কেউ আসলে এই ব্যাপারে তারা ইন্টারেস্ট না। তো এই কারণে আপাতত আমরা একটু এটা পোস্ট করে রাখছি, ইনশাল্লাহ অডিয়েন্স হলে ইনশাল্লাহ আমরা আবার ফোনো লাইভে ব্যাক করব। আপনারা যদি ফোনো লাইভে কানেক্ট থাকতে চান অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট করবেন আমাদের ফেসবুক আইডিতে জানাবেন, ভূতগল্পে যে ফেসবুক পেজ আছে আমি সেটা বলছি, www.facebook.com/bhutgalpo.shadin, এই পেজে যে আপনারা এটা সার্চ দিয়ে আপনারা এই পেজে যে লিখতে পারেন যে এই মাস শেষের এপিসোডটা আপনারা ফোন লাইভে যুক্ত হতে যাচ্ছেন। তো যুক্ত হতে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল অ্যাড্রেস আপনার তো জানেন, চিন্ময় বলছে, তারপর আমি বলে দিচ্ছি 01730178995, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর ভূতগল্পর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhut.galpo.show@gmail.com। তো আমি অনেক কথা বললাম, যেহেতু আমরা শোয়ের একদম শেষ পর্যায়ে, আপনাদের সাথে যেহেতু আড্ডা মারছি, কিছু অ্যানাউন্সমেন্ট ছিল সেগুলো জানিয়েছি, আরও অ্যানাউন্সমেন্টগুলো জানাবো। এখন আমি একটু যারা কমেন্ট করছে তাদের স্বীকার তাদের সাথে একটু তাদের বলি, যারা কমেন্ট করছে তাদের কোনো অবজেকশন আছে বা কেউ কিছু আছে কিনা, এটা আমি রিপোর্ট দিচ্ছি। আচ্ছা, আমাদের সাথে প্রথম যে কমেন্ট করছিল সে হচ্ছে রাজ নামে এক ভাই, প্রথম কমেন্ট করছে হাই। আচ্ছা, আকাশ আর টু ছিল কুষ্টিয়া ভেড়ামারা থেকে, শুনছি অভি ভাই কেমন আছেন আপনি? ইনশাল্লাহ আমি ভালো আছি ভাই, আকাশ ভাই আপনার কিন্তু ঘটনা পাইনি, আপনার একটা ছোট ঘটনা ছিল বলে আমরা প্রে করিনি, ইনশাল্লাহ আপনার কাছ থেকে বড় ঘটনা পাবো নেক্সট। আচ্ছা, তাসমিরা তাবাসুম আনহা, হাই হাই, আপনার কমেন্টটা পড়লাম, এরপরে তিনি আবার ওকে লিখছে, কি কারণে লিখছে আমি জানি না, ঘটনার প্রেক্ষিতে সে ওকে লিখছে কিনা জানি না। আচ্ছা, জিজ্ঞাসা চিহ্ন এক ভাই আছে আমাদের সাথে, তার প্রোফাইল পিক দেয়া, কিন্তু তার নামটা আসলে বাংলায় মনে লেখা, এই জন্য শো করছে না। ভাইয়া কেমন আছেন? আশা করি সবসময় রাসেল ভাইয়ের মতন ভালো দলে আছেন। আরিফ সিলেট এয়ারপোর্ট থেকে, আচ্ছা আরিফ ভাই, আরিফ ভাই, আচ্ছা হ্যাঁ ভাই অবশ্যই ভালো আছি, কিন্তু রাসেল ভাইয়ের মতন ভালো দলে আছে কিনা আমি জানি না। রাসেল ভাই অবভিয়াসলি ভালো দলে থাকেন, তার সাথে তার ছায় আমরা এই যে শোটা চালাচ্ছি, তার ভালোবাসি বিধায়, তার ফ্যান বিধায় আমরা এই শোটা করছি। তো ভাই ভালো একটা কথা বলছেন ইনশাল্লাহ। আচ্ছা, বলতেছেন আবার আরিফ ভাই, বলছেন আমি ভাই কেমন আছেন? জি ভাই আমি অবশ্যই খুব ভালো আছি, আপনি অবশ্যই মনে হয় ভালো আছেন। আচ্ছা, আবার আরিফ ভাই লিখছেন, এতজন লাইভে আছেন কিন্তু কেউ কমেন্ট করছে না, এটাকে মেনে নেওয়া যায় না, এই জন্য আমি লাইভে আসতে চাই না, কারণ হচ্ছে যদি আপনার শুধু শোনেন ঘটনাগুলো, আগে যেমন ভূতগল্পের খুব নেগেটিভ কমেন্ট আসতো, সেই জন্য আমি কমেন্ট পড়া বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, নেগেটিভ কমেন্ট কেন বলবেন, অবশ্যই বলবেন, ভালো মন্দর কিছু জিনিস আছে যেগুলো আমাদের শিক্ষার ব্যাপার আছে। আপনারা যেহেতু অনেকদিন ধরে এই প্রফেশনালে এই প্রফেশনে আপনারা এই ঘটনাগুলো শোনেন, ধরেন প্রচুর আগের থেকে ভয়ের ঘটনা শুনেন, আমাদের একটু বলেন যে কোনটা আমাদের ল্যাকিংস হচ্ছে, কোনটা হলে আরো ভালো হয়। ধরেন আমরা চেষ্টা করি বাস্তব ঘটনা নিয়ে কাজ করা, বাস্তবের ভিতর যে কিছু যে সবই বাস্তব হয় তা না, কিছু দেখা গেল ঘটনা মিলানোর জন্য, ঘটনা আরো ভয় করার জন্য কিছুটা ছিল ঘটনা হচ্ছে যেই পাঠাই সে কিছুটা মিক্সড করে, এটা মেনে নিতে হবে। একদম হুবহু বাস্তবতা ঘটনা আসলে পাওয়া খুব টাফ, এটা 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 আসলে সম্ভব না। আচ্ছা আচ্ছা, তৌফিক রায়হান লিখছেন, লাইভ শুনতে গেলে প্রবলেম হয়, আসলে ঠিক না, আমি ঠিক জানি না প্রবলেম হচ্ছিল কিনা, তাহলে তো আরো নেগেটিভ কমেন্ট আসতো। যে অন্য প্রেমীয় বড় বড় আমাদের সাথে আছে, স্টেশনের স্টোরিটা জোস ছিল। জি ভাই, আজকের চারটে স্টোরিটা খুব জোস, আমার আমার পার্সোনালি খুব ভালো লাগছে, চারটে রাখছি, চারটেই খুব ভালো লাগছে। আচ্ছা, ইলিয়াস হোসেন আসছে, ইলিয়াস হোসেন শুনছি সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, অন্য প্রেমীয় আবার লিখছেন, কবরস্থানের স্টোরিটা জোস। জি ভাই, চারটে ঘটনাই খুব সুন্দর, এটা আমার আমার পার্সোনালি, আপনারও যেহেতু ভালো লাগছে সবাই ইনশাল্লাহ ভালো লাগবে। আচ্ছা ভাই, আজকে কমেন্ট পড়বেন না কেন? আরিফ ভাই আবার লিখছে, আমি কিন্তু কমেন্ট পড়তেছি, যেহেতু লাস্টের দিকে টানটা পড়বে সেজন্য। আচ্ছা, তানভীর আহমেদ লিখছে, কবরস্থানে ঘটনাটা আমার কাছে অবাস্তব লেগেছে। আমি যে বললাম ভূতগল্প বাস্তব ঘটনা নিয়ে কাজ করে, সব ঘটনা যে বাস্তব হবে সেটাও কিন্তু কথা না। বাস্তবের ভিতর ধরেন কেমন বাস্তব হবে, আপনি ঘুমাই রয়েছেন, ঘুম থেকে পাশে একটু নড়া লাগছে, এটা ঘুমের অথবা আপনি ঘুম থেকে উঠে দেখলেন সামনে সাদা শাড়ি পরে কেউ বসে আছে, এটা আসলে মনে হয় না কারোর সাথে হইছে, এটা যেই বলবে যে আমার সাথে করছে, আমার মনে হয় না এরকম যদি কারণ ঘটে থাকে। আমি পার্সোনালি এত বড় হয়েছে আবই আমি পাইনি, আমি পাইছি, কিছু জিনিস ফিল করছি, বাট এইরকম চোখে দেখা দেওয়ার মতন কিছু জিনিস পাইনি। তো সেই সেই জিনিসটাই যারা ঘটনা পাঠায় সেই ঘটনাটা একটু মিক্সড করে ভয়ের ব্যাপারটা একটু বাড়ানোর জন্য এগুলো লেখে। তো ঘটনাগুলো শোনেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি বলবো না পুরোটাই বাস্তব, কিন্তু আমরা চেষ্টা করি বাস্তব যেগুলো থাকার মতন সেগুলো আমরা সেই কন্টেন্টগুলো আমরা হচ্ছে সিলেক্ট করি। আচ্ছা, এমডি হোসেন আছেন, কেমন আছেন ভাইয়া? এমডি হোসেন, জি ভাই আমি ভালো আছি, আপনার কমেন্ট আমি পড়লাম। আচ্ছা, পাউল অমিত আমাদের সাথে আছে, ময়মনসিংহ থেকে শুনছে, অনেকদিন পর ভাই আপনাকে পাইলাম অমিত ভাই। আচ্ছা, শাপলা আক্তার আমাদের সাথে আছে, শাপলা আক্তার আপু আমাদের লিখছে, আচ্ছা ভাইয়া ওই হুজুরের সাথে কিভাবে যোগাযোগ করব? আচ্ছা, কাউরের উপর ব্ল্যাক ম্যাজিক করা থাকলে কি করে বুঝবো যদি এমন হয় যে কোনো লোকজন নাই? কজ আমার এক্স হবে এক্স এর ওয়াইফ ব্ল্যাক ম্যাজিক করা, আর আমার ডিভোর্সের 8 বছরের আমার বিয়ে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, শাপলাপু আপনি ব্যাপারটা হচ্ছে আপনার বুঝছি, আপনার ব্যাপারটা বুঝেছি, আপনি আমার সাথে একটু কন্ট্যাক্ট করেন, আমি রিয়াজ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবো। আপনি আমার হোয়াটসঅ্যাপে, আমাদের ভূতগল্প হোয়াটসঅ্যাপে আপনি একটু নক দেন, ইনশাল্লাহ আপনার সাথে আমি ফোনে কথা বলে দেন আমি রিয়াজ ভাইয়ের সাথে অবশ্যই আপনার যোগাযোগ করে দেবো। রিয়াজ ভাই মানুষ হিসেবে খুবই ভালো, সে একটা ভালো লেখক, প্লাস সে মানুষের কাজ ভালো করার জন্য সে উদ্যোগটা নিয়েছে। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি জানেন, আমি তারপর বলছি 0173017895, এই নাম্বারে আপনি যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে ভূতগল্পের পক্ষ থেকে যতটা সম্ভব আপনাকে আমি হেল্প করবো রিয়াজ ভাইয়ের বলে। আচ্ছা, আকিব আসলাম আমাদের সাথে আছে। আচ্ছা, আমি একটু আবার একটু রিফ্রেশ দিই, আমার একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, আকিব আসলাম আমাদের সাথে আছে, আমি হুতিয়া ভূতগল্প শুনি, রিয়াজ ভাইয়ের ডার্ক ঘটনা চাই। জি ভাই, হ্যাঁ আকিব আসলাম ভাই, ইনশাল্লাহ রিয়াজ ভাইয়ের আরও ঘটনা আছে, বড় বড় ঘটনা আছে, আমরা যে চেষ্টা করব বড় ঘটনা, যেহেতু একটা ঘটনা জানেন যদি 40 মিনিট হয় বা 50 মিনিট হয়, আরও দুইটা আর ঘটনাগুলো ছোট যদি হয়, সেই জন্য আমরা রিয়াজ ভাইয়ের ঘটনাগুলো পার্ট 1 পার্ট 2 করে করবো ইনশাল্লাহ। ভবিষ্যতে পাবেন, রিয়াজ ভাই আমাদের সাথে আছে, সে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ, তার ঘটনাগুলো কন্টেন্টগুলো খুবই সুন্দর, ওগুলো পাবেন। আচ্ছা, নো মোর টু ডে ভাই, শেষ কি? হ্যাঁ ভাই, আজকে শো শেষ, আপনাদের সাথে জাস্ট একটু আড্ডা মারতেছি, অনেকদিন পর আপনাদের সাথে একটু লাইভে আড্ডা করতেছি, একটু কমেন্ট পড়তেছি। এই আমরা লাইভ শেষ হওয়ার পরে আপনি আমাদের আজকের 76তম এপিসোডে ঘটনাগুলো শুনে নেবেন। আচ্ছা, সেলিম ভুইয়ান আমাদের সাথে আছে, সবাইকে জানি শুভরাত্রি। আচ্ছা, শুভরাত্রি জানিয়েছে, আমিও তাকে ভূতগল্প পক্ষ থেকে গুড নাইট জানাচ্ছি ভাই। আচ্ছা, আরিফ ভাই আবার লিখছে, আজকে সবগুলো ঘটনা ভালো লেগেছে। জি ভাই, আজকে সবগুলো ঘটনা ভালো। আচ্ছা, কমেন্ট ডিলিট করা কিভাবে ভাই? আচ্ছা, এটা আমার ঠিক জানা নেই, কমেন্ট ডিলিট করে কিভাবে শাপলা আপু? আপনি এটা স্বাধীন মিউজিকের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট বলতে ফেসবুক পেজ আছে, ওইখানে একটু যোগাযোগ করেন, অ্যাপসাইট থেকে কিভাবে ডিলিট করা যায়। আচ্ছা, আবার আরিফ ভাই লিখছে, রিয়াজ ভাইয়ের ঘটনাটা বেস্ট ছিল। জি ভাই, আজকে চারটে ঘটনায় বেস্ট, মানে কেউ কারোর থেকে খারাপ না, রিয়াজ ভাই তো অলওয়েজ বেস্ট, তার ঘটনা আসলেই সুন্দর, এটা ঘটনা না, এটা একটা বাস্তব, লাস্টের চিকিৎসা করছে সেটাই সে তুলে ধরছে, মানুষকে তুলে ধরছে। আমার বলছে ভাই আপনি এটা একটু আপনি আপনার ভূতগল্পে একটু মানুষের শিক্ষার জন্য এটা একটু চালান, তো আমি এটা চালাইয়েছি, এটা আমি প্লে করছি। আচ্ছা, পাউল অমিত লিখছে, গত এপিসোডে ছিলাম ভাই, ইনশাল্লাহ ভাই আপনাকে অনেক মিস করছি, আপনি বুধবার প্রথমে অনেকদিন ছিলেন শুনতেন, আবার মাঝে মনে গ্যাপ পড়ে গেছে, গত এপিসোডে ছিলেন আমি দেখছি, তো আমি চাই আপনার ভবিষ্যতে ভূতগল্পের সাথে থাকবেন, যেভাবে আছেন থাকবেন। আচ্ছা ভাই, আমি বাংলা লিখতে রে না আকিব আসলাম, আমি ঠিক আমি বুঝি নাই ভাই আপনার কথাটা, আপনি কি বলছেন আকিব আসলাম, আমি কথাটা বোঝা যায়নি ভাই, আমি বাংলা লিখতে পারি না, এরকম একটা কিছু একটা হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা এমডি ফরিদুদ্দিন বাঁধন লিখছে, ভাই লাইভ শেষ করেন, লাইভ শুনতে পারি না, এপিসোড শুনতে হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই শেষ করছি, কারণ শেষ করলে চলে যাব। আর যেটা আপনাদের বললাম, আপনারা অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানাবেন যে আমরা কিভাবে ফেব্রুয়ারিতে যেটা করতে যাচ্ছি, ঘটনার সাথে সাথে যে কুইজগুলো রাখতে যাচ্ছি, ঘটনার কেন্দ্রিক, ঘটনার ভিতরে যে টুইস্ট থাকবে, সেই টুইস্টের ভিতরে কিছু কুইজ থাকবে, মানে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো আপনাদের উত্তর দিতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, ইনশাল্লাহ ফেব্রুয়ারি থেকে সবাই মন দিয়ে ঘটনাগুলো শুনবেন, কারণ ঘটনার ভিতরেই প্রশ্ন লুকায় থাকবে, প্রশ্নের উত্তরগুলো লুকানো থাকবে, সেইগুলো শুনে আপনারা অ্যান্সার করবেন, আপনাদের ভিতরেই আমরা লটারি করে তিনজন আমরা বিজয়ী ঘোষণা করবো, প্রথমজনকে আমরা ভূতগল্পের পক্ষ থেকে স্বাধীনের এক বছরের সাবস্ক্রাইব আমরা দিয়ে দেবো, তাদের প্রথম যে হবে তাকে গিফট করা হবে, সেকেন্ড যে হবে তাকে ছয় মাসের স্বাধীনের সাবস্ক্রাইব ফ্রি করে দেওয়া হবে, আর থার্ড যে হবে তাকে এক মাসে সাবস্ক্রাইব করে দেওয়া হবে। এটা হচ্ছে ভূতগল্পের পক্ষ থেকে, এটা আমি ওই জন্যই আপনাকে বললাম, মানে সবাইকে বললাম, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা পাউল অমিত আবার লিখছে, অবশ্যই থাকবো ভাই, দোয়া করেন, ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ পাশে পাবো ইনশাল্লাহ। আর আপনারা যারা ফোনো লাইভে যুক্ত হতে যাচ্ছেন, ধরেন আমি খুলনায় বসে শোটা চালাচ্ছি, আপনারা যে দেশের বাংলাদেশের যে কোন কোন জেলায় আছেন যারা শুনছেন আমি ঠিক জানি না, যাই হোক ব্যাপার হচ্ছে কি, স্টুডিওতে এসে লাইভ শেয়ার করার থেকে আপনার মোবাইলে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে ফোন দেবেন, আপনি আপনার ঘটনা শেয়ার করবেন, এটা খুব ইজি না, ইজি প্রসেস না, এটা কিন্তু এখন কেউ করে নাই, আমি ফার্স্ট করছি, তো এটা আপনাদের জন্য করছি, আপনারা যদি একটু সাপোর্ট দেন আমি ফোনো লাইভ আবার ব্যাক করব, ফোনো লাইভ যে আমি বন্ধ করে দিছি তা না, ফোনো লাইভে আমার চারটে মেম্বার হলে, চারজন হলে বা তিন থেকে চারজন হলে আমি ফোনো লাইভটা রান করব। তো আপনারা যারা ফোনো লাইভে যুক্ত হতে চান, যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, যারা ভালোবাসেন তাদের কষ্ট করে আসতে হবে না, যারা খুলনাবাসী আমাকে শুনছেন তাদেরও আমার বাসায় স্টুডিওতে আসতে হবে না, আপনারা আপনাদের ঘরে বসে, খাটে শুয়ে অথবা ছাদে বসে বা বেলকনিতে বসে, যেখানে আপনি কমফোর্ট ফিল করেন সেখানে বসে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপের নাম্বারে ফোন দিয়ে আপনার ঘটনা শেয়ার করবেন, আর সেটা স্বাধীনে যারাই আছেন তারা সবাই শুনতে পাবেন। এটা একটা খুবই মানে কি বলবো, এটা একটা ভালো একটা ছিল অপরচুনিটি। তো যাই হোক, আমি আর কথা কি করবো বলবো কিনা জানি না, আচ্ছা কমেন্ট যেহেতু নাই তাহলে আমি বিদায় নেব। আচ্ছা তো আজকে বিদায় নিচ্ছি, যেহেতু করিতে হচ্ছে একটা চোদ্দ বেজে গেছে, আজকে অনেকদিন পর এতক্ষণ ধরে আমি লাইভে আছি, তো যাই হোক আজকে আমি অভি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আজকে এপিসোডে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার কথা বলা কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই মাফ করে দেবেন, আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, যেহেতু আমি প্রফেশনাল এই লাইনে না, তারপরেও কিছুটা আনন্দ দেওয়ার জন্য আমরাই চেষ্টা করছি আপনাদের, তো ইনশাল্লাহ দোয়া করবেন। আমি আমার খুব ইচ্ছা আমি স্বাধীনে যে ভৌতিক একটা প্ল্যাটফর্মের পাশাপাশি আর একটা শো করতে চাচ্ছি, দেখি মানে আমাকে যদি স্বাধীন পারমিশন দেয়, স্বাধীন যদি আমার সাথে আমার শোটা যদি সে নতুন শোটা যদি তাদের পছন্দ হয় ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসবো, দেখি ওটা একটু অন্যরকম টেস্টের কিছু করব, একটা ভৌতিক থাকলো আর একটা অন্য টেস্ট থাকবে, এটা এখন ফ্ল্যাশিং করব না, আগে দেখি আমার শোটা তাদের পছন্দ হয় কিনা, স্বাধীন কর্তৃপক্ষ আমাকে আমার শোটা তারা এলাও করে কিনা। আচ্ছা লাস্ট আমি একটু দুইটা কমেন্ট দেখতে পাচ্ছি, পাউল অমিত লিখছে গুড নাইট ভাই, গুড নাইট ভাইয়া, আচ্ছা আরেক ভাই লিখছে ভাই চলে যাবেন, যান কিছু করার নাই, আগামীতে আবার আড্ডা দিব, ইনশাল্লাহ ভাই সবারই যেতে হবে, এই যাও শেষ যাও না, ঠিক ছয়টা দিন পর আবার সোমবার রাত্রিবেলা আড্ডা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূতগল্পের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট এভরিওয়ান।